2005, তখন ভরা বর্ষাকাল। 2005 সালে তখনও গ্রামে বা বিভিন্ন এলাকাতে সেই কালো রঙের বেবি ট্যাক্সি গাড়িটা চলত। তো যিনি যার ঘটনা বলছি তিনি হচ্ছেন এই বেবি ট্যাক্সি গাড়িটার ড্রাইভার। ঘটনা এরকম, ভরা বর্ষার সময়, ওইদিন সারাদিনে কোন রকম বৃষ্টি হয়নি। আগে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে যে কাদা হয়েছিল সে কাদাগুলো প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থাতে। ওই দিন বিকালে একটু মেঘ মেঘ করে, মেঘ ছেয়ে যায়, বোঝা যায় যে বৃষ্টি আসবে। ওই অবস্থাতেই যেই গ্রামে আর কি বেবি ট্যাক্সি চালক থাকতেন, ওই গ্রামের একজন স্বনামধন্য কবিরাজের মৃত্যু হয়। তিনি অনেক আগে থেকে অসুস্থ ছিলেন, সম্ভবত হার্নিয়ার কোনো একটা সমস্যা ছিল তার। ওই স্বনামধন্য কবিরাজ যখন মারা যান, তাকে ওই দিন রাতের বেলায় ডিসাইড করা হয় যে তাকে দাফন দিয়ে দেওয়া হবে। বিকালে তিনি মারা গিয়েছেন ওই রকম অন্ধকার সময়, যখন বৃষ্টি আসবে ডিসাইড করা হলো যে তাকে এখন রাতের বেলায় তাহলে জানাজা দিতে হবে, জানাজা দিয়ে এবং তাকে দাফন করতে হবে। সমস্যা হলো গ্রামে যেই জায়গায় মোটামুটি দুই এক জোড়া কাফনের কাপড় থাকতো, মানে মাইয়াতকে বিদায় দেওয়ার যে জিনিসপত্র প্রয়োজন পড়ে, এই জিনিসপত্রগুলো যে জায়গায় থাকতো, যার কাছে থাকতো, সেগুলো ফুরিয়ে গিয়েছে, মানে শেষ। এমন অবস্থা যে তখন সন্ধ্যা হলো, অন্ধকার নেমে এসছে, এই খবরটা তারা পেল, গ্রামবাসী মোটামুটি পেল যে কাফনের কাপড় তো নাই, এখন কাফনের কাপড় আনতে হবে গঞ্জ থেকে। তো আলীগঞ্জ না জানি এরকম একটা নাম ওই এলাকার, মানে ওই গঞ্জ থেকে যে এই নিয়ে আসতে হবে কাফনের কাপড়। এখন সন্ধ্যা হওয়ার পরপরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মাঝখানে কয়েকদিন বিরতির পরে আবারও ঝিরঝির বৃষ্টি শুরু। অনেক চিন্তা ভাবনা করার পরে ডিসাইড করা হলো যে ঠিক আছে, বেবি ট্যাক্সি চালক বেবি ট্যাক্সি নিয়ে বের হবেন, মসজিদের ইমাম সাহেবও যাবেন এবং সাথে একজন ব্যক্তিও যাবেন। তো মসজিদের ইমাম সাহেবের সাথে গ্রামের একজন ব্যক্তি এবং সে বেবি ট্যাক্সি চালক, তারা রওনা হলেন। এবং বেবি ট্যাক্সি ওই হ্যান্ডেল মেরে স্টার্ট করতে হতো খুব সজোরে। তো তারা রওনা হলেন, রাত যখন গভীর হচ্ছে ধীরে ধীরে, যে গঞ্জ এলাকা তাদের যাওয়ার কথা ছিল আলীগঞ্জ এলাকা, ওই আলীগঞ্জ এলাকার দিকে আসার আগে তাদেরকে একটা উঁচু পোল পার হতে হবে। এই পোলের আয়তন হবে আনুমানিক 20-25 ফিট বা 30 ফিট হতে পারে পোল, মানে এটা ছোটখাটো একটা সেতু আর কি। এখন যখন তাদের বেবি ট্যাক্সিটা আসলো, একটু বেশি উচ্চতা থাকার কারণে এবং গ্রাম্য রাস্তা হওয়ার কারণে এই বেবি ট্যাক্সি এখন কোনো মতেই এই পোলের উপর উঠতে পারবে না। তো তারা তিনজনই অনেক কষ্ট করে সেটাকে ঠেলে পোলের উপর ওঠায়। যখন পোলের উপরে উঠায়, গ্রামের ব্যক্তি তো ঢুকে গিয়েছিল, এখন তো আর সমস্যা নেই, এখন বেবি ট্যাক্সি আবার স্টার্ট করা হবে, মানে লিভার টান দিয়ে। বেবি ট্যাক্সি চালক যিনি, তিনি নিজে খেয়াল করেছেন প্রথমে, কিন্তু তিনি কাউকে বলতে চাননি। তিনি লক্ষ্য করেছিলেন যে এই যে পুল, এই পুলের রেলিং এর উপরে একটা কালো ছায়া দাঁড়ানো, যেই আলোটা, এই আলোটা কিন্তু খুবই ক্ষীণ আলো। বেবি ট্যাক্সির যে সামনের দিকে যেই টাংস্টেনের যে আলোটা খুবই ক্ষীণ, শুধুমাত্র অল্প একটু কয়েক ফিট নিচের দিকে ভালোভাবে দেখা যায়, এবং যেই পরিমাণ আলো আছে সেই পরিমাণ আলো দিয়ে তাদের পক্ষে আসা যাওয়া করা সম্ভব। ইমাম সাহেবও কিন্তু দেখেছিলেন, কিন্তু ইমাম সাহেব কি দেখেছিলেন জানেন? ইমাম সাহেব দেখেছিলেন যেই ব্যক্তির জানাজার কাপড় আনার জন্য তারা যাচ্ছে, ওই ব্যক্তি ওইখানে বসা। কিন্তু অদ্ভুত গরম, তার সারা শরীর বদলে গেছে, মানে শিম্পাঞ্জির মতো শরীরে গোটা গোটা পশম, তার চেহারাটা পরিষ্কার বোঝা যায়। তিনি যে বসে আছেন, তার পুরো শরীরে যে পশমে ভরে গেছে, লোমে ভরে গেছে শিম্পাঞ্জির মতো, এটা ফেসটা বোঝা যায়। এটা কিন্তু আবার গ্রামের ওই ব্যক্তি দেখেননি, তৃতীয় ব্যক্তি, তিনি ঢুকে গিয়েছিলেন। ইমাম সাহেব খুব দ্রুত ঢুকে, মানে তিনি ইস্তিগফার পড়তে পড়তে ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন যে আপনি চলেন। ড্রাইভার খেয়াল করেছেন ইমাম সাহেবও খেয়াল করেছেন কম বেশি, এবং তা চলতে শুরু করলো। যখনই লিভারটা দিয়ে দুই তিনবার টান দেওয়ার পরে যখন বেবিটিক সেটা চালু হলো, ওই পুল থেকে যদি নিচে কোনো কিছু পড়ে না ঝপ করে, যেরকম একটা শব্দ হবে পানিতে, এরকম একটা শব্দ হয়। মনে রাখতে হবে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তখন, এবং বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টি না, বা ভারীও না বা মাঝারিও না, ঝিরঝির বৃষ্টি, একটু জাস্ট একটু বেশি। বেবিটিক সেটা চালু হলো, পুলটা তারা পার হলো। পুল পার হয়ে কিছু দূর যাবার পরে এমন একটা জায়গা তারা আসলো, যেই জায়গাটা দিয়ে তাদেরকে ডান দিকে ঢুকতে হবে, এবং জায়গাটা অতি সরু। এই ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, এবং এই এই জঙ্গল ঘেরা রাস্তাটা একেবারে সোজা তাদেরকে নিয়ে যাবে, যেটা হচ্ছে মোটামুটি এখন এখন মহাসড়ক, এখন সেদিকে তাদেরকে নিয়ে যাবে এই কাঁচা রাস্তাটা। এবং এই কাঁচা রাস্তার দৈর্ঘ্য হবে অনেকটা 300, 350 অথবা 400 মিটার। গাড়িটা ঢুকলো সেদিকে, বেবি ট্যাক্সি চলছে, বেবি ট্যাক্সি তো ফুল স্পিড এত জোরে ঘুরতে পারে না, তখনকার মিশুক গাড়িগুলো যেরকম স্পিডে ঘুরতো ওরকম অত দ্রুত যেতে পারত। তো কিছু দূর যাবার পরে একটা তাল গাছের সামনে এসে বেবি ট্যাক্সি বন্ধ হয়ে গেল, ইঞ্জিনটা অফ হয়ে গেল, একদম একদম অফ। এবং যে তাল গাছের কাছাকাছি তারা আসলো, তাল গাছটা নিচে তো আর আসেনি, তাল গাছটা এই রাস্তার পাশেই, ডান দিকেও একটা বাম দিকেও একটা, বাম দিকেটা সবচেয়ে বড় এবং ডান দিকে যেটা আছে এটা একটু মাঝারি আকৃতির। এবং এইখানে বদনাম আছে, বদনাম হলো কি, এইখানে তাল গাছে কোন এক পিচাস থাকে, এবং এই পিচাস পাকা তাল মানুষের মাথার দিকে মাঝে মাঝে ছুড়ে পারে। দুই একজন আহত হয়েছিল রাত বিরাতে, দুই একজন আহত হয়েছিল, এমনকি দিনের বেলা অনেক সময় ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্য করে সেটা ছুড়ে পারে। এক বাচ্চা নাকি মারাত্মক আহত হয়েছিল সেই তাল গাছের থেকে ছুড়ে মারা তালে, তালের কারণে পরবর্তীতে সে বাচ্চা মারা গিয়েছিল বলে। এখন জায়গাটা তো তারা চেনেন, তারা তার মানে গ্রামের মানুষ। ইমাম সাহেব বারবার তাগাদা দিচ্ছেন, ড্রাইভার বারবার লিভার টানার চেষ্টা করছে, উপরে যে বৃষ্টি হচ্ছে, এইদিকে তো একদম ঘন জঙ্গল না, ওই পরিমাণ বৃষ্টি পায় নিচের দিকে আসছে না। এখন এখন হচ্ছে কি, পাতা বেয়ে 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 ফোটা ফোটা পানি পড়ছে। শব্দ হলো এরকম যে তাল গাছের ভিতরে যে তাল গাছের যে ডালপালা রয়েছে, এই ডালপালা বাতাসে যেরকম নড়ে উঠলে যেরকম শব্দ করবে এরকম, কিন্তু কোথাও কিন্তু বাতাস নেই। এখন গ্রাম্য ব্যক্তি তো ভয় পেয়ে সে হুজুরকে প্রায় জড়িয়ে ধরে রেখেছেন, আর হুজুর মানে ইমাম সাহেব তিনি আবার মানে নিজেকে কোনো মতো শক্ত করে ধরে রেখেছেন, বারবার তাগাদা দিচ্ছেন, বারবার তাগাদা দিচ্ছেন লিভার চালু করে, মানে লিভার জোরে জোরে টান দিয়ে ইঞ্জিন চালু করতে। একটা ডাক ভেসে আসে, ওই অমুক, মানে ড্রাইভারের নাম। তো ড্রাইভারের নাম আমাদের কাছে নেই এই মুহূর্তে, বেবি ট্যাক্সির চালকই এটা আমরা বলতে পারি। তো বেবি ট্যাক্সি চালকের নাম নিয়ে বলে, এই অমুক কই যাস? তো উনিও সাথে সাথে জিজ্ঞেস করলো, কে কে ডাকে, কে জিজ্ঞেস করে? ইমাম সাহেব বললো, আপনি তাড়াতাড়ি চালু করেন। তো সাথে সাথে ড্রাইভারও সে একই কাজ করতে করতে আবারও জিজ্ঞেস করলো, কে ডাকে, কে? তো ইমাম সাহেব যখন এই কথার বিরুদ্ধে যে বাধা দিতে যাবেন আরেকবার, ওই একই সময় আবারও ডাকতে হয়েছে, আসে এই অমু কই যাস, আমারই নিয়ে যা, কথাটা হচ্ছে আমারই নিয়ে যা। বেবি ট্যাক্সিটা চালু হয়ে গেল, বেবি ট্যাক্সিটা চালু হওয়া মাত্রই ড্রাইভার পেছনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করতে গেল, ইমাম সাহেব একেবারে মানে কানের নিচে হালকা ধাক্কা বলো, বললো যে মাথা সোজা করেন, গাড়ি টান দেন, মানে গাড়িটা চালান। এখন গাড়ি চলতে শুরু করেছে, গাড়ি যখন চলতে শুরু করেছে আঁকা বাঁকা পথ তো, গাড়ি একটু বামে ঘুরে আবার ডানে ঘুরে এরকম করতে করতে গাড়ি যখন যাচ্ছে, চারপাশে ঢিল পড়তে শুরু করেছে, ঢিল যে এত জোরে জোরে ঢিল পড়তে শুরু করেছে, ঢিলগুলো তাদের নজরে আসছে না, কিন্তু এই যে পাতাগুলো ওই যে ঝোপের উপরে যে ঢিলগুলো পড়ছে, এই শব্দ তারা শুনতে পাচ্ছে সরাসরি। এইভাবে এই প্রায় 300-350 বা 400 মিটারের মতো রাস্তা পার করে তারা যখন নিজে মহাসড়কের কাছে এলো, এখন মহাসড়কে আবার উঠাতে পারছে না পিচ্ছিল হওয়ার কারণে, মানে মাটি থেকে 2 ফিট উঁচুতে মহাসড়ক, কিন্তু গাড়ি ঠেলে উঠাতে হবে। তো যখন গাড়ি ঠেলার জন্য 3 জন নিচে নামলো, 2 জন তো পেছনে গেল, আরেকজন ড্রাইভার যিনি সামনে থেকে চেষ্টা করছেন আর কি ধরে রাখার জন্য, যখনই গাড়ি ঠেলে উপরে উঠানো হচ্ছে গাড়ি উঠছে না, আবারও যখন গাড়ি ঠেলা হয় গাড়ি ওঠে না। এর ভিতরে কিন্তু ড্রাইভার সাহেব একবারও পেছনে দিকে তাকাননি, তার মূল লক্ষ্য ছিল যে গাড়িটা মেইন রোডে উঠতে হবে। তো যখন এই যে ধাক্কা দেওয়া হচ্ছে, বারবার গাড়ি নিচের দিকে নেমে যাচ্ছে, পেছনে 2 জন কমপ্লেন করছেন গাড়ি এত ওজন কেন, এমনকি ড্রাইভার যিনি নিজে কন্ট্রোল করার চেষ্টা করছেন তিনিও খেয়াল করছেন যে গাড়ির ওজন অনেক বেশি। তো এক পলকের জন্য তিনি পেছনের দিকে তাকিয়ে যখন আবার সামনের দিকে তাকিয়েছেন, রিয়ালাইজ করলেন ওনার পুরো শরীর একেবারে ঝিম মেরে উঠেছে শীতল আবহে, এই আবহটা ভয়ের। তিনি আবারও তাকান, আবারও তিনি দেখতে পান সেই ব্যক্তি যার কাফন কেনার জন্য তারা এখন আলীগঞ্জের দিকে যাচ্ছে বা গঞ্জের দিকে যাচ্ছে, সেই ব্যক্তি তার দুই হাঁটু একত্র করে দুই পায়ের পাতের উপরে ভর দিয়ে দুই হাত দিয়ে দুই হাঁটু জড়িয়ে রয়েছে এবং দুই হাঁটুর মাথার উপরে নিজের থুতনি রেখে এই ড্রাইভারের দিকে তাকিয়ে মুচকে হাসলো। মনে হলো ড্রাইভার তো গাড়ি ছেড়ে দিয়ে চিৎকার করে তিনি লাফাচ্ছেন সেখানে, এবং গাড়ি ছেড়ে দেওয়ার কারণে এই দুইজনের উপর দিয়ে গাড়িটা উঠে যায়, তারা দুজন গাড়ি নিচে পড়ে যান, কিন্তু তাদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি কারণ গাড়িটা অনেক পাতলা গাড়ি। গাড়িটা উল্টে যায় যখন তাদেরকে মানে তাদের উপর দিয়ে গাড়িটা যায়, তো গাড়ি ইনার্শিয়ার কারণে গাড়িটা উল্টে যায়। তো ইমাম সাহেব এই অন্ধকারের ভিতরে উঠে ড্রাইভারকে আগে দুটো চড় মারেন, কারণ ড্রাইভার তখন একেবারে মানে ফাটাগোলা চিৎকার করছিল। ড্রাইভারকে চড় মারার পরে এই সময়ের ভিতরে জানতে পারলেন যে গাড়ির ভিতরে ওই মরা ব্যক্তিকে দেখা গেছে, যা কাফন আনার জন্য তারা যাচ্ছে। এখন গাড়ি তো পেছনের দিকে নিয়ে গেলেও তো হবে না, কারণ বড় ধরনের বিপদ তো হতে পারে। এর চেয়ে বরং এই যে মহাসড়কে এখানে চলে এসেছি, এখন আমরা চলে যেতে পারি গঞ্জের দিকে। তো এটা কি ইমাম সাহেবের নিয়ত ছিল? ইমাম সাহেবের নিয়ত থাকার কারণে ইমাম সাহেব নিজে শক্ত হাতে এই ড্রাইভার সাহেবকে ঠিক করেন, এই গ্রাম্য লোককেও তিনি ঠিক করেন। গাড়িটা উল্টে গিয়ে কাত হয়ে গিয়েছিল, গাড়িটাকে কাত হওয়া থেকে সোজা করানো হয় এবং গাড়ি ঠেলে মেইন রোডে উঠানোর পরে সেই গাড়ি, মানে এটা পাকা রাস্তা না, কিন্তু দেখলে মনে হবে পাকা রাস্তা, কিন্তু পাকা রাস্তা না, এটা হচ্ছে ইট দেওয়া রাস্তা। তো এই রাস্তা ধরে তারা আলীগঞ্জ যে পৌঁছে যায়, এবং আলীগঞ্জ যে পৌঁছে যাওয়ার পরে তারা দাফনের জন্য যত জিনিসপত্র প্রয়োজন সমস্ত কিছু তারা নিয়ে নেয়, এবং এই জিনিসপত্রগুলো নিয়ে এখন যখন রওনা দিতে যাবে, এই এই মুহূর্তে না ড্রাইভার সাহেবের ভেতরে না প্রচন্ড রকমের মানে ভয় কাজ করতে শুরু করলো। ড্রাইভার সাহেব চিন্তা করছেন যে কোন বড় ধরনের বিপদে তিনি আবার পড়েন, গাড়ির ভেতরে খালি মরা মানুষ দেখা যায়, খালি মরা মানুষ দেখা যায়। তো ইমাম সাহেবকে তিনি বললেন যে হুজুর, আমরা তো যাবো, এখন এই জিনিসপত্র নিয়ে যদি যাই, যদি কোনো বিপদে পড়া লাগে তখন। ইমাম সাহেব বললেন যে দেখেন, আমরা তো মাইয়াতে জিনিসপত্র নিচ্ছি, মাইয়াতে জিনিসপত্রের পেছনে শয়তান আসবে না, মাইয়াতে জিনিসপত্রের পেছনে কোনো ভূত আসে না। এখন উনি তো অনেক দিন বন্দি করেছেন, তো এত দিন বন্দি টন্দি যদি করে কেউ, তাহলে কোনো না কোনো সময় এসে তারা ভয়টা দেখায়, আর আজকে তো তারা ভয় একটু দেখাবেই। এই জন্যই তো আমরা সিদ্ধান্ত নিলাম যে তাকে রাতটার মধ্যে দাফন করা লাগবে, এই সমস্ত কাজ রাতেবেলা করতে নাই, কিন্তু তারপরে তো করা লাগছে, তো চলেন আল্লাহ নাম নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ড্রাইভার সাহেব, মানে ঘটনা কিন্তু আমাদেরকে ড্রাইভার সাহেবের ঘটনাই পাঠানো হয়েছে, তো ড্রাইভার সাহেবের ভেতর তো তখন টলমল করছে ভয়, বুঝতে দেন নাই কাউকে। তো গাড়িতে যখন মানে এই বেবি ট্যাক্সিতে যখন তারা উঠবেন এখানে চলে আসার জন্য, ওই সময় ওই গ্রামের যে ব্যক্তি এসেছিল তাদের সাথে, মানে তৃতীয় ব্যক্তি, তিনি তো বেবি ট্যাক্সির ভিতরে যে বসলেন, এমন অবস্থাতে বেবি ট্যাক্সির চালক এসে ইমাম সাহেবকে বলল যে সে ওই ব্রিজ পার হওয়ার সময় সে একটা ছায়া দেখেছে বসে থাকতে, এবং ওই ছায়া যখন গাড়ির লিভার মানে টান দিয়ে স্টার্ট করা হলো, গাড়িও চলতে শুরু করলো, ওই সময় ছায়া লাভ দিয়েছে ব্রিজের উপর থেকে, এবং সেই ব্রিজের উপর থেকে লাভ দেওয়ার পরে পানিতে পড়লে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হয়েছিল, এই কথা আর কি ইমাম সাহেবকে জানায়। এবং ইমাম সাহেব তখন বলে যে না আমিও দেখছি, আপনি তো ছায়া দেখছেন, কিন্তু আমি দেখলাম কি লোম বলা এক মানুষের মতো পশু সে সরাসরি লাভ দিছে যে সময় আমরা গাড়িটা চালু করলাম। এখন ইমাম সাহেবের এই কথাতে না আরো বেশি ভয় লেগে গেল বেবি ট্যাক্সি চালকের। তিনি প্রথমে ভেবেছেন যে তার অভিজ্ঞতার কথা বলে তিনি হয়তো একটু শান্তি পাবেন, ভয়টা তার কেড়ে যাবে, কিন্তু তিনি দেখেছেন ছায়া এবং ইমাম সাহেব দেখেছেন যে পশম ভর্তি একটা মানব দেহ শিম্পাঞ্জির মতো। তো বেবি ট্যাক্সি চালকের মাথার মধ্যে তো ওই ফেসটাই ঘুরছে যে ফেসটা তিনি দেখেন নাই, এক আজগুবি ফেস তার মাথার মধ্যে ঘুরছে যে ফেসটা দেখতে খুবই বিভৎস, তার দুটো চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু তার আকারটা, তার যে শরীরের যে আকার কিছুটা অদ্ভুত মানুষের মতো মনে হয়, যেন মানুষ কিন্তু অনেকটা শিম্পাঞ্জির মতো এরকম একটা ভাব। তাদের কিন্তু ফিরে আসার পথ কিন্তু সেই একই পথ, এবার কিন্তু রোলটা রিভার্স, এখন কিন্তু তাদের নিচে নামতে হবে, মানে যে রাস্তা দিয়ে তারা এই যে দেড় দুই ফিট উঁচু সড়কের উপরে উঠেছিল, এখন আবার তাদেরকে সেই রাস্তা দিয়ে নামতে হবে, ওই যে দুই বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে। তো তারা ওইভাবে নামলো, অতি সাবধানে নামার চেষ্টা করা সত্ত্বেও একেবারে সোজা, যখন ওই যে দুই আড়াই ফিট নিচের দিকে নামছে, ওই যে দুই রাস্তার মাঝখানে যে মানে রাস্তাটা দুই বাগানের মাঝখানে নামতে যে বেবি ট্যাক্সিটা একেবারে উল্টে গেল, মানে কাত হয়ে পড়ে গেল, একেবারে কাত হয়ে পড়ে যাওয়ার সাথে সাথেই গ্রামের যে ব্যক্তি জেলেন ছিল আমার তৃতীয় ব্যক্তি, তিনি তার হাতে মারাত্মকভাবে ব্যথা পান, এবং ইমাম সাহেব তার উপরে পড়েছিলেন। যিনি বেবি ট্যাক্সি চালক তিনি তার বাম হাতে প্রচন্ড রকমের আঘাত পান। এই অবস্থার মধ্যে যে হুড়াহুড়িটা, এই অবস্থার মধ্যে যে হাউকাউ, এই সময়টুকুর মধ্যে তাদের কাছে কোনো সাহায্য আসেনি। বৃষ্টি কিন্তু হচ্ছে, বৃষ্টি কিন্তু থামেনি, বরং যে ঝিরঝির বৃষ্টি ছিল সেটার প্রকোপ বেড়েছে, কিন্তু তখনও ভারী বৃষ্টি হচ্ছে না। এই অবস্থায় দুর্ঘটনা যেহেতু তারা পড়ে গেছে, ওই তৃতীয় ব্যক্তি মানে গ্রাম্য ব্যক্তি যিনি, তার সেবা করাতে তখন এই দুজন ব্যক্তি ব্যস্ত, ইমাম সাহেব এবং বেবি ট্যাক্সিটার চালক। গাড়িটা তারা দুজন কোনো মতে টেনে সোজা করায়, এবং জঙ্গলের মধ্যে প্রায় অর্ধেক পরে গিয়েছিল, সেখান থেকে তারা আবার সেটাকে রাস্তার উপরে তুলে, এবং ওই লোকের হাতে ব্যথা কোথায় ব্যথা সে পেয়েছে সেটা তারা ইন্সপেকশন করার পরে, তারা নিজেরা যখন মানে খুব দ্রুত সবকিছু সমাধান করে চেষ্টা করছিল বেবি ট্যাক্সিটা চালাবে, এই জঙ্গলের ভেতর থেকে না অদ্ভুত ধরনের একটা শব্দ আসে, অদ্ভুত ধরনের একটা গেউয়া টাইপের শব্দ, মানে এরকম যখন এই শব্দটা হয়, মানে শব্দটা হয় এরকম একটা ডাকের মতো গে এরকম শব্দটা যখন এই দুজন ব্যক্তি শুনে, এই তৃতীয় ব্যক্তি তো ব্যথার কারণে প্রচন্ড ভাবে কাতর, তিনি উমা উমা করছেন তখন, মানে বহুত বহুত ব্যথা পেয়েছেন আর কেউ নেই আর কি তখন। তো তার ওই সেন্সটুকু নাই যে চারপাশে যদি কোনো শব্দ হয় সেই শব্দটা তার কানে আসবে না তখন ব্যথার কারণে। তো ইমাম সাহেব মানে জলদি বেবি ট্যাক্সি চালককে বলেন যে গাড়ি স্টার্ট দিতে, ইমাম সাহেব নিজেও তখন তাকে সেবা করার চেষ্টা করছেন। ভাগ্যক্রমে তাদের জিনিসপত্রগুলো নষ্ট হয়নি, যেটা বোঝা যায় তাদের গাড়িটা উল্টে দেওয়ার পেছনে কারণ ছিল এইটাই, ওই মাইয়েতকে মাইয়েতের জন্য যে ধরনের জিনিসপত্রগুলো ব্যবহার করা হবে এই জিনিসপত্রগুলো যাতে নষ্ট হয়ে যায়, কিন্তু সেই জিনিসপত্রগুলো নষ্ট হয়নি। লিভারে টান দিচ্ছেন যে সময়টায় বেবি ট্যাক্সি চালক সহ ওই ইমাম এবং বেবি ট্যাক্সি চালক তারা একটা শিহরণের অভিজ্ঞতা স্বীকার করেন, জানেন শিহরণ বয়ে যাওয়ার মতো, তা হচ্ছে যখন তিনি লিভার টান দিচ্ছেন এবং ইমাম সাহেবও ভয় পাওয়ার পরও যেদিক থেকে ভয়ের আশঙ্কা ওইদিকে তিনি তাকাচ্ছেন, এই দুজনই টের পাচ্ছেন যে ওই জঙ্গলের ভেতর থেকে কে জানি তাদের দিকে এগিয়ে আসছে, যে তাদের দিকে এগিয়ে আসছে সে মানুষের মতো, ভিজে গেছে শরীরটা, গায়ে জামাটা সেইভাবে রাখা, হাঁটার ধরন একই। এটা সেই কবিরাজ, সেই কবিরাজ যার মাইয়েদের শেষ যাত্রায় যে জিনিসপত্রগুলো দরকার সেই জিনিসপত্রগুলো আনার জন্য তিনজন বের হয়েছে। লিভার যখন টানতেছেন বেবি ট্যাক্সির চালক এবং ইমাম সাহেব পেছনে বসা দেখতে পাচ্ছেন সে এগিয়ে আসছে জঙ্গলের ভেতর থেকে। চেহারাটা বোঝা যায়, আকার আকৃতিতে বোঝা যায় এটা সেই ব্যক্তি। কিভাবে সম্ভব? মৃত মানুষ কিভাবে আসতে পারে? কোনোভাবেই তো সেটা সম্ভব না, কোনোভাবেও না। বৃষ্টির পানি তার গায়ে পড়ছে, এমনও না যে সে অশরীরী, তার শরীরটা পুরোপুরি ভেজা এবং সে হাত বাড়িয়ে দিয়েছে। সে তো এগিয়ে আসছে, সে সাধারণ মানুষের মতো এক এক কদম দিয়ে এগিয়ে আসছে না, মনে হচ্ছে যেন বাতাসেই ভেসে আছে তা পুরো শরীর। সে যে মুভ করছে, সে মুভ করার সময় সে এক পাও দিচ্ছে না, কিন্তু সে তার হাত বাড়িয়ে দিয়েছে। সেই হাত যে বড় হয়ে গেছে, সেই হাত যে 5-6 ফিট দূরত্ব পার করে তাদের দিকে প্রায় এগিয়ে এসছে, ইমাম সাহেব তার হাত দিয়ে বেবি ট্যাক্সি চালকের পিঠে একটা থাবা মারলেন। শুধু এটুকু বললো যে গাড়ি চালান আল্লাহর নাম নিয়ে, আল্লাহু আকবার বলে ততক্ষণে ইমাম সাহেব চিৎকার দিয়ে দিয়েছেন। লিভারটা ওইবারের টানে যখন ইঞ্জিনটা চালু হলো, সাথে সাথে লাইটটা চলে আসলো। লাইটটা চলে আসা মাত্রই ওই হাত যেটা এত দূর থেকে 5-6-7-8 ফিট দূর থেকে যে হাত বাড়িয়ে দিয়েছিল মাইয়াদের জিনিসপত্রগুলোকে নেওয়ার জন্য নাকি তাদেরকে হত্যা করার জন্য, সেই হাত ওই আলোর কারণে সাথে সাথে পিছিয়ে যায় এবং খুব দ্রুত বেবি ট্যাক্সিটা চলতে শুরু করে। কিন্তু কাদার কারণে বারবার স্লিপ কেটে যাচ্ছিল। তবুও বামে ডানে এরকম করতে করতে ঠিক ওই দিক তাল গাছের কাছাকাছি এসে পড়ে গাড়িটা যখন দুই তাল গাছের প্রায় কাছাকাছি চলে আসে, সেই সময় আবার ইমাম সাহেব কিন্তু এবার তিলাওয়াত করছেন। এবার কিন্তু ইমাম সাহেব বসে নেই, তিনি তিলাওয়াত করছেন অত্যন্ত শক্তভাবে। রাস্তার মাঝখানে বাগদাস দাঁড়ানো, বাগদাস এবং একটা দুটো বাগদাস নয়, অনেকগুলো বাগদাস দাঁড়ানো সেখানে। তারা রাস্তাটাকে ব্লক করে রেখেছে ইতিমধ্যে এবং তারা তাকিয়ে আছে গাছের মানে এই আলোর দিকে, এই বেবি ট্যাক্সির দিকে। এইটা কিন্তু গ্রাম্য ওই লোক দেখেননি, তিনি ব্যথায় কাতর, তিনি চোখ বন্ধ করে রীতিমতো কান্না করছেন, তিনি ব্যথায়। সম্ভবত তার হাত ভেঙে গিয়েছিল, সে যন্ত্রণা তো অত্যন্ত প্রবল হয়। বেবি ট্যাক্সি চালক এবং ইমাম সাহেব যখন দেখলেন, ইমাম সাহেব শুধু বেবি ট্যাক্সি চালককে বলেন, গাড়ি থামালেন কেন, গাড়ি চালান। এবং ইমাম সাহেব আরো জোরে তাকিরাত পড়ছিলেন এবং তিনি ধাক্কাচ্ছিলেন, রীতিমতো পিঠ চাপটে দিচ্ছিলেন বেবি ট্যাক্সি চালককে যে আপনি গাড়িটা চালান। গাড়িটা একেবারে বাগদাসগুলোর উপর দিয়ে উঠিয়ে দিয়েছে, একেবারে উঠিয়ে দিয়েছে এই বাগদাসগুলোর উপর দিয়ে উঠে দিয়েছে। গাড়িটা একবার ডানে মানে গাড়ির সামনের অংশটা মানে এক চাকা তো সামনের চাকাটা একবার মনে হলো বাউন্স করলো, একবার মনে হলো ডান দিকে প্রায় ঘুরে গিয়েছিল, আবার বাম দিকেও প্রায় ঘুরে গিয়েছিল। মানে সামনে এটাকে কি বলা আমি যাই না, এটা হয়তো যেটা শক অ্যাবজর্ব করে, এটা মনে হলো যেন জাস্ট ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এটা। কিন্তু কিভাবে জানি এই সব কিছুর উপরে গাড়িটা উঠে দিয়ে বেবি ট্যাক্সি চালক সে গাড়িটা চালাতে সক্ষম হয় এবং খুব দ্রুত সেই এলাকাটা ত্যাগ করে। সেই এলাকাটা তার ত্যাগ করার পরে একেবারে সেই 20-30 ফিট যে পুলটা মনে আছেন, ওই পুলের কাছে তারা উপস্থিত হয়। এখন সিচুয়েশন কিন্তু ওই রকমই, মানে পুলে ওঠার সময় কিন্তু তাদেরকে গাড়ি ধাক্কা দিয়ে উঠাতে হয়েছিল দুজনকে। এখন কিন্তু একজনের হাতের অবস্থা খারাপ, তো দুইজনকে মিলেই এখন পুলে গাড়িটা উঠাতে হবে এবং ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামানো যাচ্ছে না। তখন তিনি হাতে ব্যথা পেয়েছিলেন, কিন্তু পায়ে ব্যথা পেয়েছিলেন কিনা এটা লিখিত নাই, কিন্তু তিনি গাড়ি থেকে নামেননি। ইমাম সাহেব ধাক্কা দিচ্ছেন, ওই বেবি ট্যাক্সি চালকও চেষ্টা করছেন, গাড়ি উঠানো সম্ভব না কোনো মতে না। গাড়ি বারবার পিছলে নিচের দিকে নেমে চলে আসছে এবং যতবার নেমে চলে আসছে পিছলে, ততবারই বড় ধরনের বিপদের আশঙ্কা হচ্ছিল বারবার। এই অবস্থায় গাড়ি উঠানো হয় নামানো হয়, গাড়ি উঠানো হয় নামানো হয়, ক কয়েকবার করার কারণে ইমাম সাহেব মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েন, মারাত্মকভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তো ওই বেবি ট্যাক্সি একটা পাশে নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয় এখান থেকে তারা হেঁটে চলে যাবে সবাই, এবং ওই ব্যক্তি যিনি কান্নাকাটি করছেন তাকে এখানে রেখেই তারা যাবে, এছাড়াও উপায় নেই। উনি ব্যথা পেয়েছেন, উনি নামতে পারছেন না, আর বেবি ট্যাক্সি ওঠানো সম্ভব না, দুইজন মিলে সম্ভব না, এবং তিনি হাঁটছেন না। তো বেবি ট্যাক্সিটা সাইড করা হয় এবং তাকে ওইখানে রাখা হয়, এবং ইমাম সাহেব যেহেতু সে কোনো কিছু খেয়াল করেনি, এটাও খেয়াল করেছিলেন ইমাম সাহেব যে এই গ্রাম্য ব্যক্তি খেয়ালই করেনি কিরকম বিপদ আপদ হয়েছে রাস্তা আসার পথে, তো ইমাম সাহেব কৌশলে তার শরীরে ফু দিয়ে দিয়েছিল বন্ধ করার উদ্দেশ্যে, এবং গাড়িটার উপরও ফু দিয়ে দিয়েছিল, এবং তিনি আরও বুদ্ধি করে একটা সীমা রেখে এঁকে দিয়ে গিয়েছিলেন। এটা কেউ কাউকে বুঝতে দেননি, মানে যিনি ভেতরে ছিলেন তাকে বুঝতে দেননি। তো তাকে কি বলেছিল সেইটাও সেই ব্যক্তির মনে নাই, তিনি শুধুমাত্র তার হাত ধরে শুধু বিশ্রীভাবে কান্না করছেন ব্যথা। এবার দুজন রওনা দিয়েছেন, উপায় তো নেই, তাড়াতাড়ি ফেরত যেতে হবে, ফেরত যেয়ে লোক নিয়ে আসতে হবে, আবার এখানে উদ্ধার করে নিয়ে যেতে হবে, আরো অনেক লোক নিয়ে আসতে হবে, কারণ গাড়ি এখানে তো রাখা যাবে না। তো তারা পুল পার হয়েছেন, পুল পার হওয়ার পরে কিছু দূর গেলেন, মানে পুল থেকে আনুমানিক তারা হয়তো তখন 25-30 মিটার বা 40 মিটার দূরে। এখন যে জায়গায় তারা গাড়িটা রেখে গিয়েছিলেন সেইখান থেকে বিকট চিৎকার আসে, মানে তাকে কেউ খেয়ে ফেলছে, চিৎকারটা তিনি এভাবে দিচ্ছেন যে আমাকে কেউ খেয়ে ফেললো, আমাকে কেউ খেয়ে ফেললো। এনারা দুজন সাথে সাথে দৌড় দিলেন, এনারা দুজন সাথে সাথে দৌড় দিলেন। এবার কিন্তু ইমাম সাহেবের হাত থেকে ওই মাইয়াতের জিনিসপত্র পড়ে গিয়েছিল, দৌড় দিলেন তিনি, তারা পিছলে পড়ে গেলেন, তারা আহত হলেন, তারা পুলের উপর উঠলেন, পুল থেকে নামতে যেয়ে পড়ে গিয়ে একেবারে মানে গড়িয়ে গড়িয়ে নিচে পড়লেন। বেবি ট্যাক্সির কাছে গেলেন, দেখলেন যে লোকের কিছু হয়নি, তিনি তখন কেঁদেই যাচ্ছেন। এই অবস্থাতে এত আঘাত পাওয়ার পরেও ইমাম সাহেব খেয়াল করলেন তার হাতে তো মাইয়াতের জিনিসপত্র নাই, ইমিডিয়েটলি আবার তারা উঠলেন, তারা আবার এবার আহত, তো এবার তারা হরে করে লাভ নেই, এবার তারা আসলে যুদ্ধে হেরে গেছেন। তারা ধীরে সুস্থে এগোলেন, আগাচ্ছেন, এখন তাদের ওই নিয়ত নাই যে ওই জিনিসপত্রগুলো সেভ করা লাগবে, এখন তাদের নিয়ত হচ্ছে যে গ্রামে যে বলতে হবে যে বাধা পড়ছে অনেক, আর কিছু ঘটনা ঘটছে, কিছু সমাধান করা সম্ভব না এখন। তো যেই জায়গাটাতে তারা ফেলে রেখে গিয়েছিলেন মাইয়াতের জিনিসপত্রগুলো, এখন ফিরে আসছেন যেহেতু আবার ওই যে যেতে হবে লোকজনের কাছে গ্রামে, তো ওই পুল পার করে যে 30-40 মিটার দূরে যে গেলেন, যেখানে জিনিসটা রেখে তারা দৌড় দিয়ে এসেছিলেন পেছনে চিৎকার শুনে, ওই মাইয়াতের জিনিসপত্রগুলো রাস্তার মধ্যেই পেলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এগুলোর উপরে নাপাকি ছিটানো, নাপাকি বলতে কি জানেন, সরাসরি মানুষের পায়খানা, কারণ গ্রামে কিছু কিছু মানুষ তখন বাইরে পায়খানা করত, এই পায়খানাগুলো সেটার উপরে ছিটানো। তারপরও ইমাম সাহেব ওই বুদ্ধি করে আশপাশ থেকে লতা জাতীয় কিছু জিনিসপত্র দিয়ে কোন রকমের গুলোকে বেঁধে হেঁচড়ে নিয়ে গেছেন লোকজনকে দেখানোর জন্য, তো তাদের আর রাস্তার পথে কোনো বিপদ হয়নি, কোনো ঝামেলাই হয়নি তাদের। তো তারা গ্রামে যেয়ে পৌঁছান, গ্রামে যেয়ে পৌঁছানোর পর তারা লোকজনকে বললেন যে আমাদের পক্ষে তো খুব কঠিন হয়ে গেল, এই যে দেখেন এরকম জিনিসপত্র নষ্ট করে দিয়েছে, যাওয়ার সময় তো বিপদ দিয়েছিল, আসার সময় চরম বিপদ দিয়েছে। গ্রামের লোকেরাও ডিসাইড করলো যে ঠিক আছে আজকে রাতে থাকুক, এখন পাহারা বাড়াতে হবে স্বাভাবিকভাবে, এতে পাহারা না দিলে তো হবে না, বিপদ হতে পারে, কারণ ইমাম সাহেব বলছেন যেহেতু কাফনে কাপড়ের জন্যই বাধা দিল, তো কবর দিতে গেলে তো বড় বাধা দিবে। তো তখন ওই ব্যক্তিকে উদ্ধার করে আনা হয় এবং বেবি ট্যাক্সিকেও নিয়ে আনা হয়। কিন্তু ইমাম সাহেব বলেন কি যে আমরা যারা যারা আজকে ইনভলভ হয়ে যাবে তারা যাতে বাসায় না যাই, বাসায় গেলে হবে কি যে আমাদের পিছনে পিছনে তারাও যেতে পারে, বরং আমরা এখানে পাহারা দিই, পাহারার কাজটা করি, তারপরে যা হবে তা হবে। পাহারা কিন্তু বসানো হয় শিক্ষকের ঘরে, কারণ বাইরে কিন্তু বৃষ্টি এবং অন্য কোনো জায়গা নেই কারো হাতে যে সেইখানে বসে তারা পাহারা দেবে। এবং ওই যে আগে থেকে যেহেতু ইমাম সাহেব বলেছিল যে অন্যান্য ব্যক্তি যারা যারা রয়েছে তারা যাতে বাসায় আনা যায়, কিন্তু সেই আহত ব্যক্তিকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। পাহারা দেওয়া হচ্ছে, অনেকগুলো কপিবাতি জ্বলছে এবং অনেকগুলো হারিকেন জ্বলছে, লাশ একেবারে ঢেকে রাখা এবং মাটির উপরে লাশ রাখা, মানে মাটির যে ফ্লোর ঘরের ওই ফ্লোরের উপরে, মানে একটা পাটির উপরে লাশ রেখে দেওয়া, কোনো খাটিয়ার উপরে নয়। এবং ইমাম সাহেব ততক্ষণে প্রায় ঢুলে ঢুলে কোরআন পড়ছেন, মানে তিনি যেই কোনো সময় আউট হয়ে যাবেন, মানে সেন্সলেস হয়ে যাবেন ঘুমে। এবং জাগ্রত ব্যক্তি বলতে তখন কেবলমাত্র শুধুমাত্র ওই বেবি ট্যাক্সির চালক ছাড়া অন্য কেউ আর নন, ঘুমিয়ে আছেন বাকি সবগুলো লোক। তার কিন্তু সবাই বসা অবস্থা ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, মানে রাত জেগে থাকা কিন্তু খুব কঠিন যদি গ্রামের মানুষ, এবং সেই সময়কার সময় রাত তো জেগে থাকা যায় না, তারা সব সারাদিন কাজ করেন, তারা সেই ভোরবেলা জাগেন, এই জন্য সবাই ঘুম। কিন্তু আতঙ্কিত এই ব্যক্তি বেবি ট্যাক্সির চালক, তার তো ঘুম আসছে না ভয়ে। ভয়ে তার অবস্থাটা এরকম ছিল যে তিনি মনে হচ্ছিল তার কেউ এই পুরো বাড়িটাকে, মানে এই যে যে ঘরে মধ্যে তার অবস্থান করছে এটাকে চারপাশ থেকে চক্কর দিচ্ছে। মনে হচ্ছে কেউ লাফিয়ে লাফিয়ে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার আরেক দিকে যাচ্ছে, এবং আরেকবার ঘুরে ঠিক তার দিকে, তার পেছনে আসছে, মানে বেড়ার পেছনে। বাতাস কিন্তু তখন বইতে শুরু করেছে, বৃষ্টির সাথে সাথে বাতাস, যার কারণে শীতল পরিবেশ। উনি খেয়াল করলেন, মানে বেবি ট্যাক্সি চালক খেয়াল করলেন, ইমাম সাহেব এবার ফাইনালি ঘুমিয়ে গেছেন, মানে কোরআন পড়তে পড়তে। ইমাম সাহেব ছিলেন লাশের পায়ের কাছে, একদম তিনি একদম ঝুঁকে কোরআন পড়ছিলেন, তিনিও ঘুমিয়ে গেছেন, মানে বসা অবস্থা সবাই ঝিমাচ্ছে, কেবল হুঁশে রয়েছেন বেবি ট্যাক্সি চালক। এখন তার ভেতরে ভয়টা কিরকম, তার মনে হচ্ছে ঘরের ভেতরে কে যেন এখন হাঁটছে, মনে হচ্ছে কখনো অমুক লোকের পেছনে, কখনো অমুক লোকের পেছনে, আবার কখনো মনে হচ্ছে যেন ইমাম সাহেবের পেছনে কে জানি দাঁড়ানো, তিনি ছায়ার মতো দেখতে পাচ্ছেন। তার শরীরে ধীরে ধীরে কাঁপুনি দেওয়া শুরু করে দিয়েছে, মানে জ্বর আসলে মানুষ যেরকম কাঁপে, তার ওরকম অনুভূতি হতে শুরু করেছে, এবং তার ওরকম খারাপ লাগতে শুরু করেছে। তিনিও আর চোখ খোলা রাখার মতো অবস্থায় নেই, তিনি কোন রকম চোখ খোলার মতো অবস্থায় নেই। তিনি কাত হয়ে একটু হেলান দিলেন, এবং ভয়ে আক্রান্ত তো, মানে তিনি করলেন কি, তার পাশে যে ব্যক্তি আছে তাকে তিনি তার শরীর স্পর্শ করে রাখলেন, হাত রাখলেন তার কাছে, তার কাঁধের উপরে, মানে একটু হলেও মানে ভরসার জায়গার জন্য, একটা মানুষ ভয় পেলে এরকম করতে পারে। এবার তিনি ডিসাইড করলেন যে যাই হোক, তিনি আর চোখ খুলবেন না, ঘুমায় গেল ঘুমায় যান, যা হয় হোক। তো তিনি চোখ বন্ধ করে রাখলেন, তার তখনও ঘুম আসেনি, কিন্তু তিনি ভয় পাচ্ছেন, একটু পরপর তো আর শরীর কেঁপে উঠছে ভয়। এবং তার কেন জানি মনে হচ্ছিল যে লাশ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার কেন জানি মনে হচ্ছে যে সেই ব্যক্তি তার দিকে হয়তো মাথা করিয়ে তাকিয়েছেন, চোখ খুলেছিলেন একটু দেখার জন্য যেটা সত্যি কিনা, কিন্তু লাশের তো ঢাকা, কাপড় দিয়ে তো লাশ ঢাকা, মনে হলো তার যে ব্যক্তি নিঃশ্বাস নিচ্ছে আসলেই। তারপরও তিনি সাথে সাথে নিজের চোখ একেবারে বন্ধ করে ফেলেন, এই অবস্থাতে তিনি ঘুমিয়ে গেছেন। তো ধাক্কা তার ঘুম ভাঙে, মানে একজন আরেকজনকে ধাক্কিয়ে যেভাবে ঘুম থেকে উঠানো, চিৎকার না করে কোনো কারণে কোনো পারপাসে এইভাবে তাকে উঠানো হলো। তো এই লোকেরা সবাই চুপচাপ, সবাই চুপচাপ, রাত তখনও আছে, কিন্তু কখন রাতের এখন কোন সময় এটা কেউ বুঝতে পারছে না। ইমাম সাহেব রাতে ঘুরি, কিন্তু ইমাম সাহেব তখন পর্যন্ত বলেননি রাতের কয়টা বাজে, কারণ মানে এখন যে ঘটনা ঘটেছে এই ঘটনার কাছে সময় তো জানার দরকার নেই, মানে এই ঘটনা যে লেভেলের ঘটনা, ঘটনা হচ্ছে যে কোনো একজন জেগে গিয়েছিল, সে বাকি লোকদের জাগিয়েছে। এই যে কবিরাজ, তার দুই চোখ কে জানি তুলে নিয়ে গেছে, এক ধরনের শব্দ হচ্ছিল বিশ্রী শব্দ, কেমন যেন মনে হচ্ছিল যে কোটরের মধ্যে, মানে একটা কোটার ভিতরে যদি আপনি আঙ্গুল ঢুকিয়ে কোনো কিছু টেনে বের করার চেষ্টা করেন, ওই হাওয়ার প্রেশারে বা ওই যে ভ্যাকিউমটা তৈরি হয় ভেতরে, হাতটা যখনই টান দেন বা আঙ্গুলটা, তো ভ্যাকিউমটা ছুটে যে শব্দ হয় না, এরকম শব্দ একজন ব্যক্তির ঘুম ভেঙেছিল। তো তিনি তাকিয়ে দেখলেন মানে মাইয়েতের মুখের উপরে মানে কাপড়টা সরানো, শাল জাতীয় কাপড়, এবং তার দুই চোখ নাই, সেখান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে চারপাশে। বাকি লোকদের ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, তার চোখ নেই, জাস্ট দুটা চোখ নেই। তো সকালবেলা তখন তারা তো পুরোপুরি পাহারা দিল, যেহেতু এক চোট তারা ভালোমতো ঘুমিয়ে নিয়েছে। সকালবেলা এই কয়জন মিলেই বাকি লোকদেরকে বুঝতে দেয়নি, খুব সতর্কতার সহিত তাকে গোসল দিয়ে দেওয়া হয় এবং তাকে দাফন করে দেওয়া হয়, একদম খুবই সতর্কতার সহিত। তো এরপর আর বাকি লোকদের সাথে কোনো ঘটনা ঘটেনি, এমনকি ওই গ্রামে অন্য কোনো ঘটনাও ঘটেনি এরকম রিলেটেড, বা এই যে যারা যারা জড়িয়ে ছিলেন এই ব্যাপারটার সাথে, ইমাম সাহেব থেকে শুরু করে সেই ব্যক্তি মানে এই যিনি ড্রাইভার, কারোর সাথে কোনো ঘটনা ঘটেনি। এবং এই ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন অ্যানোনিমাস ব্যক্তি, যিনি ফাঁসুরে ডাকাত ঘটনাটি পাঠিয়েছিলেন, অ্যানোনিমাস পার্টিসিপেন্ট। এই ঘটনা দুটি আমাদের কাছে ছিল, আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, চারবার ওনাকে মেল দেওয়া হয়েছে, উনি রেসপন্স করেছিলেন একবার, রেসপন্সের সময় ওনার কাছ থেকে কন্ট্যাক্ট চাওয়া হয়েছিল, উনি এখন পর্যন্ত রেসপন্স করেননি, যার কারণে আমরা আজকে সপ্তাহে ফাঁসুরে ডাকাতের ওই অংশটুকু শেয়ার করতে পারলাম না। এবং আমি আসলেই অবাক, ওনার কাছে ভালো, উনি যে দুটো ঘটনা পাঠিয়েছেন এখন পর্যন্ত, এই দুটি ঘটনা অত্যন্ত অত্যন্ত ভালো, ফাঁসুরে ডাকাত কিন্তু এখনো শেষই হয়নি। এবং আমি যতটুকু বুঝতে পারছি যে তার মানে ঘটনা সংগ্রহ করার হয়তো ইচ্ছা রয়েছে ভালো, এবং আপনারা যদি তাকে উৎসাহ দেন, তার সে এই উৎসাহ যদি সে দেখে, তাহলে আমি আশা করি যে হয়তো ফাঁসুরে ডাকাত আগামী সপ্তাহে সে পাঠিয়ে দিবে, আমরা আপনাদেরকে প্রচুর করে শোনাতে পারবো। ওনার অরিজিনাল নাম আমরা বলতে পারবো না, উনি লিখিয়ে দিয়েছিলেন যে ওনার নাম না দিতে। তো আমি আমার নাম রেখেছি অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, যেমনটা আলিফ ভাই আমার নাম রেখেছিল জাহিদ। তো এটাই রিকোয়েস্ট থাকবে যাতে উনি দ্রুত ঘটনাটা পাঠান, এবং আপনারাও ওনাকে অ্যাপ্রিসিয়েট করুন যাতে উনি মানে ইন্সপায়ার্ড হন, এবং খুব দ্রুত যাতে ফাঁসুরে ডাকাতের দ্বিতীয় অংশটা লিখে পাঠান আপনাদের জন্য।
আরিফ হাসান, উনি পূর্বে একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতেন, তবে বর্তমানে তিনি নিজে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করেছেন। সেই অ্যাম্বুলেন্সের সাহায্যে তিনি ওনার প্রতিদিনকার রোজগার আয় করেন, এবং সেই আয় দ্বারাই ওনার পরিবারের বাকি সদস্যরা ভালোভাবে চলতে পারে। তো উনি যে অ্যাম্বুলেন্সটি কিনেছেন সেটি আসলে সাধারণ অ্যাম্বুলেন্স, কোনো ফ্রিজের অ্যাম্বুলেন্স না। সাধারণভাবে রোগী হাসপাতালে আনা নেয়া করার যে অ্যাম্বুলেন্স থাকে না, ওই রকম অ্যাম্বুলেন্স। তো তিনি সর্বপ্রথম ড্রাইভিং শিখেছিলেন ওনার মামার কাছ থেকে। ওনার মামা একজন ওনার মতোই ড্রাইভার, অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো ওনার কাছ থেকে সর্বপ্রথম তিনি ড্রাইভিং শিখেছিলেন, পরবর্তীতে ওনার মামার সহায়তায় তিনি একটি প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভারের চাকরি পান। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 4.5 বছর আগে। তখনকার সময়ে তিনি ওনার নিজের যে অ্যাম্বুলেন্স ছিল তিনি সেটি নতুন ক্রয় করেছেন, এবং সেটি দিয়ে তিনি ভাড়া মারতেন। তো এমন একদিন তিনি একটি ভাড়া পেয়েছেন, অফিস থেকে কল আসলো, ওনার এক পরিচিত লোক ওনাকে কল করে জানায় যে একটি জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে মরদেহ পড়ে আছে, সেটিকে নিয়ে একটি হাসপাতালে দিয়ে আসতে হবে। প্রথমে তিনি সম্মতি জানাননি যে না, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না, আপনি অন্য কোনো ড্রাইভারকে দিয়ে কাজটা করান। তো ওই অফিসের লোক বলছিলেন যে আপনি এই বিশ্বস্ত লোক এবং আপনিই পারবেন এই কাজটা করতে। তো পরবর্তীতে জোরাজুরি করায় আরিফ ভাই রাজি হয়ে যান, এবং তিনি তো তখনকার যে সময়টা ছিল তখন ছিল মাগরিবের আজানের পরপর, অর্থাৎ সন্ধ্যার ঠিক পরই। তো তখন তিনি ওনার কথা মতো ওনার অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়ে যান এবং সেই অফিসে চলে যান। তো সেখানে যাওয়ার পর তিনি সেই লোকের সঙ্গে দেখা করেন, এবং তিনি বলেন যে লাশ নাকি ভিতরে রাখা আছে, ওখান থেকে লাশটাকে তুলে এনে অ্যাম্বুলেন্সে রাখতে হবে। তো আরিফ ভাই ওই লোকটার সাথে ভেতরে যান, এবং গিয়ে তিনি সর্বপ্রথম দেখেন যে একটা স্ট্রেচারের উপর বিছানার চাদর থাকে না, বিছানার চাদর রঙিন, ওই যে রঙিন বিছানার চাদর দিয়ে ওই লাশটা মানে ঢেকে রাখা হয়েছে। তো ওই লাশটাকে তিনি সর্বপ্রথম ওই লোকটার সহায়তায় স্ট্রেচারে করে ওই অফিস কক্ষ যে ছিল ওটার সামনে পর্যন্ত নিয়ে আসেন। তারপর পরবর্তীতে একটা কাঠের কফিন আনা হয়, তো সে কফিনে ওই লাশটাকে রাখতে হবে। তো সর্বপ্রথম আরিফ ভাই তিনি রাজি হননি যে লাশটিকে তিনি নিজে ধরে কফিনে রাখবেন। তো পরবর্তীতে যখন দেখলেন যে আশেপাশে কোনো মানুষজন নেই ওনাকে সাহায্য করার মতো, তো তখন অফিসের যে ওই কর্মকর্তাটা ছিল তিনি এবং আরিফ ভাই নিজে ওই লাশটাকে ধরে কফিন বন্দি করেন। তো লাশটাকে যখন কফিন বন্দি করেন তখন তো ওই লাশের উপর থেকে যে চাদরটা ছিল সেটাকে সরানো হয়। তো সরানোর পর আরিফ ভাই সেটা দেখলেন যে অ্যাক্সিডেন্টে ওই মৃত ব্যক্তিটির শরীর এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে, মানে চেহারা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, মানে কেউ কোনোভাবেই ওর চেহারা থেকে চিহ্নিত করতে পারবে না যে এটা কার লাশ। মানে চোখ মুখ দাঁত মানে এমন অবস্থা হয়ে গিয়েছে মানে বোঝার মতো উপায় নাই, আর পুরো শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে মানে শরীর একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে, আর পায়ের একটা হাড় পুরো অর্ধেক ভেঙে ঝুলে আছে। তো এমন অবস্থায় ছিল লাশটা, এবং এই মৃতদেহটা নাকি পাওয়া গিয়েছে গত 48 ঘন্টা হয়ে গিয়েছে এরকম অবস্থা। তো কিছুটা নাকি ফরমালিন ছিটিয়ে দেওয়া হয়েছিল উপরে, তো তবুও নাকি অনেক পচা গন্ধ বের হচ্ছিল লাশটা থেকে, এবং ওই লাশটা ছিল একটা মধ্যবয়স্ক পুরুষের লাশ। তো পরবর্তীতে ওই লোকের সাহায্যে আরিফ ভাই ওই লাশটিকে ওনার অ্যাম্বুলেন্সে তুলে নেন। তো তারপর তিনি ঢাকনা লাগিয়ে দেন পেছনের। তো এরপর তিনি উঠে বসেন এবং ওই লাশের পরিচিত একজন যাবে ওনার সাথে। তো লাশটিকে পৌঁছে দিতে হবে সদর হাসপাতালে, ওখানে ময়নাতদন্ত করা হবে। আরিফ ভাইয়ের অ্যাম্বুলেন্সটি যেহেতু ফ্রিজার ভ্যান ছিল না, নর্মাল সাধারণ অ্যাম্বুলেন্স ছিল, তাই লাশটিকে পেছনে রাখার পর কফিন বন্দি করার পরও কিরকম যেন পচা পচা দুর্গন্ধ তিনি টের পাচ্ছিলেন পুরো গাড়িতে। তবুও যতটুকু সুগন্ধি স্প্রে করা যায় তিনি একটু পরপরই সুগন্ধি স্প্রে করছিলেন পুরো গাড়িতে। পরবর্তীতে তারা আল্লাহর নাম নিয়ে রওনা দেন সেই সদর হাসপাতালের দিকে। তো যেখান থেকে তারা লাশটা উঠিয়েছে সেখান থেকে ওই হাসপাতালে যেতে, সদর হাসপাতালে যেতে তাদের কম হলেও 40 মিনিট সময় লাগবে। তখন রাত বেজে গেছে প্রায় 8:30 মতো। তো তিনি তখন রওনা দিলেন, ওই লাশের যে আত্মীয় ছিল ওনাকে সাথে নিয়ে রওনা দিলেন। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর এরকম অবস্থা যে পচার দুর্গন্ধ বারবার ওনার নাকে আসতেছিল। তো পাশে বসে থাকা লাশের আত্মীয় যে ছিল উনি বারবার বলছিলেন যে একটু স্প্রে ভালো করে করে দেন। তারপর ড্রাইভার অর্থাৎ আরিফ ভাই স্প্রের বোতলটা ওই লোকটার হাতে দিয়ে দেন যে আপনি একটু পরপর সামনের জায়গাটা স্প্রে করে দেবেন। তো দুজনেই কিন্তু মাস্ক পরিহিত, ভালো করে ডাবল মাস্ক পরে আছেন আরিফ ভাই, তবুও মানে ওনার নাক থেকে যেন দুর্গন্ধটা কোনোভাবেই সরছিল না, এবং এই পচা দুর্গন্ধ ওনার মাথা অনেকটা ঝিমঝিম করছিল। তো যার কারণে উনি মানে ড্রাইভিং এর দিকে খুব ভালোভাবে নজর দিতে পারছিলেন না। ড্রাইভ করতে করতে তারা অ্যাম্বুলেন্স নিয়ে লোকালয় পেরিয়ে অনেকটা ফাঁকা রাস্তায় উঠে পড়েছে, হাইওয়ে রোড, কিছুটা হাইওয়ে রোড পার হয়ে তারপর আরেকটা ছোট রোডে প্রবেশ করে একটু দূর গেলেই সেই সদর হাসপাতালটি। তো তারা যখন হাইওয়ে রোডে প্রবেশ করে তো তখন ভালোভাবেই গাড়ি চলছিল। এভাবে মিনিট পাঁচেক তাদের অ্যাম্বুলেন্সটা চলার পর আরিফ ভাই খেয়াল করেন যে গাড়িটা ওনার কাছে কেমন যেন ভার ভার লাগছে, অর্থাৎ উনি লাশ নিয়েছেন একটা, এক কফিন লাশ নিয়েছেন একটা লাশ। তো ওনার কাছে কেন যেন মনে হচ্ছিল 5-6টা লাশ একসাথে গাড়ির পেছনে উঠালে যেরকম গাড়ির ভারটা বেড়ে যায় ঠিক সেরকম ওনার মনে হচ্ছিল, এবং গাড়িটা টানতে ওনার খুব কষ্ট হচ্ছিল। মানে মনে হচ্ছিল উনি যত স্পিডে গাড়িটা চালাচ্ছেন ঠিক ততটুক স্পিডে গাড়িটা সামনের দিকে আগাচ্ছে না। এই বিষয়টা তিনি প্রথমেই খেয়াল করেন। তো তিনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন, কারণ দীর্ঘ 7-8 বছর যাবত তিনি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। তো এরই মধ্যে ছোটখাটো কিছু বিষয় তাদের সাথে ঘটেছে এবং প্রায়শই ঘটে থাকে। তো এইসব বিষয়ে তিনি তেমন পাত্তা দিলেন না। আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে মনে মনে তিনি ড্রাইভিং করছিলেন। এভাবে গাড়ি চলছিল কন্টিনিউয়াসলি। তো তারপর হঠাৎ করে যে পাশের ব্যক্তিটি, যে লাশের আত্মীয় ছিল, ওই ব্যক্তিটি খেয়াল করে যে গাড়ি চালানোর অবস্থায় আরিফ ভাইয়ের কেমন যেন ঘুমের ভাব চলে আসছে, এবং একটু পরপর তিনি মানে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাচ্ছিলেন, এরকমটা দেখতে পাচ্ছিলেন সাথে থাকা ব্যক্তিটি। তো তিনি বারবার আরিফ ভাইকে সতর্ক করে দিচ্ছিলেন, হাত দিয়ে ওনার কাঁধের উপর হাত দিয়ে নাড়া দিয়ে দিচ্ছিলেন যে ভাই উঠেন উঠেন, কি করছেন আপনি, হাইওয়ে রোডে ঘুমিয়ে যাচ্ছেন। তো বারবার জাগিয়ে দিচ্ছেন, তিনি আবারও একটু দূর যাওয়ার পর তো আবারও ঘুমিয়ে পড়ছেন। তো এরকম অবস্থা চলছিল বারবার। তো তখন পাশে থাকা ব্যক্তিটি বলেন যে আপনি একটু রাস্তার পাশে গাড়িটি থামান, থামিয়ে আপনি একটু বিশ্রাম নেন, বিশ্রাম নিয়ে তারপর আমরা রওনা করি, কারণ এইভাবে যদি ঘুমের অবস্থায় আপনি গাড়ি ড্রাইভ করেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন আরিফ ভাই বিষয়টাকে একটু গুরুত্ব দিলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, দেখি সামনে কোথাও চায়ের দোকান পাই কিনা। তো অনেকটা দূর যাওয়ার পর তারা রাস্তার বাম পাশে একটা চায়ের দোকান খেয়াল করে। তো সেই দোকানটা বরাবর আরিফ ভাই গাড়ি ব্রেক করেন, গাড়ি থেকে নেমে তারা দুজনেই দুকাপ দুধ চা পান করে। দুধ চা পান করার পর আরিফ ভাই কেমন যেন মনে হচ্ছিল যে পিছনের কফিনটা ঠিকঠাক মতো নেই, মানে ওনার কেমন যেন মনের ভেতর এই সন্দেহটা বারবার যাচ্ছিল। তবে তিনি শিওর হতে পারছিলেন, তাই তিনি করলেন কি, পেছনের দিকে গেলেন, গিয়ে ব্যাগ ডালাটা ভালো করে খুললেন, উঁচু করে ধরলেন। তারপর তিনি দেখলেন যে কফিনটা তিনি ভালোভাবে লোহা মেরে ঢাকনা বন্ধ করে নিয়ে আসছিলেন, সেই কফিনের ঢাকনাটা একটু পরিমাণ অংশ খুলে আছে এবং সেই খোলা অংশ থেকে কফিনের ভেতরে যে লাশটা ছিল সেই লাশের এক ডান হাত ছিল, সেই ডান হাতটা একটু উপরের দিকে উঠে আছে। বিষয়টা দেখে আরিফ ভাই মানে ভয়ে তিনি স্ট্রেস হয়ে যান, মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, মানে নড়াচড়া করতে পারছিলেন না। তো তখন ওই ব্যক্তিটি আমার রিফাত ভাইয়ের কাছে আসেন, আরিফ ভাইয়ের কাছে আসার পর তিনি জিজ্ঞাসা করেন যে ভাই কি হয়েছে। তখন মানে আরিফ ভাই তো তিনি মুখ দিয়ে কোনো উচ্চারণ করতে পারছিলেন না, কিছু বলতে পারছেন না। তো ওই লোক যখন ওনার কাছে আসে, সেও যখন ভেতরের দিকে তাকায়, তখন একই জিনিস দেখতে পায় যে কফিনের ঢাকনাটা একটুখানি খুলে আছে আর সেই খোলা অংশ দিয়ে লাশের একটা হাত বেরিয়ে আছে। মানে হাতটা দেখে এতটাই বিভৎস লাগছিল যে হাতের বেশিরভাগ অংশই কেটে গিয়েছে, থেতলে গিয়েছে, মাংস থেতলে গিয়েছে, এবং সেই থেতলানো মাংস থেকে রক্ত জমাট বেঁধে লাল চকচক করছিল। এই দৃশ্যটা দেখে দুজনেই হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, তখন কি করবে কিছু বুঝতে পারছে না। তো পাশে থাকা যে চায়ের দোকান ছিল না, সে চায়ের দোকানে একজন মুরব্বী টাইপের একজন লোক দোকানদার ছিলেন। তো ওনাকে এই বিষয়টা ইনফর্ম করলে উনি বলেন যে আপাতত এই বিষয়ে দৃষ্টিপাত না দিতে তারা যেন তাদের মতো ড্রাইভ করে সেখান থেকে চলে যান। কিন্তু আরিফ ভাই কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিলেন না যে এমত অবস্থায় আমি জিনিসটা দেখলাম, তো আমি কিভাবে জিনিসটাকে পেছনে রেখে আমি সামনের দিকে তাকে ড্রাইভ করব। তো ওনার সাহসে কুলাচ্ছিল না। তো তিনি করলেন কি, ওই দোকানদারের কাছ থেকে একটা লাঠি চেয়ে নিলেন যে আপনি একটা লাঠি দেন, মানে ওনার সাহস হচ্ছিল না যে উনি পেছনে উঠে কফিনের ঢাকনাটা পুনরায় লাগিয়ে দিবেন। তো উনি একটু চিন্তা করলেন যে একটা লাঠির সাহায্যে ওই হাতটা যেহেতু কফিনের একটু উপর বরাবর উঠে আছে, সে হাতটাকে তিনি লাঠি দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিবেন আর যতটুকু সম্ভব কফিনের ঢাকনাটা তিনি মানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ওই লোকটার বৃদ্ধ লোকটার কাছ থেকে চেয়ে তিনি একটা লাঠি আনেন, এনে তিনি ওই হাত বরাবর ওই লাঠিটা নেন, নিয়ে আলতো করে যখন তিনি হাতের উপর ধাক্কা মারেন তখন হাতটা পড়ে যায়, কফিনের ভিতরে পড়ে যায়। তো তারপর তিনি করলেন কি, কফিনের ঢাকনাটা পুনরায় ওই লাঠির সাহায্যে হালকা করে ধাক্কা দিয়ে তিনি লাগিয়ে দেন। তারপর পরবর্তীতে দুজনেই গাড়িতে উঠে বসেন এবং আল্লাহর নাম নিয়ে তারা আবারও যাত্রা শুরু করেন। গাড়ি চালাতে চালাতে তারা হাইওয়ে রুট পেরিয়ে সরু রাস্তায় ঢুকে পড়ে। তো সেখানে সেখান থেকে তাদের যে সদর হাসপাতাল, সে হাসপাতালে যেতে বেশি হলে মিনিট দশেক সময় লাগবে। তো এই রাস্তাটা একটু নিরিবিলি, সন্ধ্যার পর থেকে এই রাস্তায় গাড়ি চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং আশেপাশের যে লোকালয়গুলোতে মানুষজন থাকে সেখানেও তাদের চলাচল সন্ধ্যার পর থেকে অনেকটা কমে যায়। তো তারা যখন ওই রাস্তায় পৌঁছে তখন প্রায় 9টার কাছাকাছি বেজে যাচ্ছিল। তো ওই সময়টায় মানে রাস্তাঘাটে মানুষজনের কোনো চলাচল নেই এবং কোনো গাড়িরও চলাচল তারা দেখতে পাচ্ছিল না। আর রাস্তার দুপাশে অনেক বড় বড় করই গাছ, আম গাছ এগুলো ছিল। তো সেগুলো পেরিয়ে যখন তারা সামনের দিকে যাচ্ছিল তখন আরিফ ভাইয়ের আবারও একটু অস্বস্তি লাগতে শুরু করল এবং ওনার মনে হচ্ছিল পুনরায় গাড়ির ভার অনেক বেড়ে গিয়েছে। তো আরিফ ভাই ড্রাইভিং করছেন সামনের দিকে তাকিয়ে, তো হঠাৎ করেই ওনার নজর পড়ল ডান পাশের লুকিং গ্লাসে। উনি ভালো করে দেখছিলেন যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছিল ওনার অ্যাম্বুলেন্সের ঠিক পিছন বরাবর একটা কালো ছায়ের মতো কিছু ওনার গাড়ির গতির সমান্তালে বড় বড় পা ফেলে দৌড়ে দৌড়ে আসছে এবং ওই ছায়ের মতো যে অবয়বটা ছিল সে অবয়বটা তার দুটো হাত সামনের দিকে বাড়িয়ে মানে গাড়িটাকে ধরার চেষ্টা করছে, এরকম একটা ভঙ্গিতে সে দৌড়ে দৌড়ে আসছে। এই জিনিসটা আরিফ ভাই একদম ক্লিয়ারলি ওনার ডান পাশের মিররে দেখতে পাচ্ছিলেন। তো সেই লুকিং গ্লাসে জিনিসটা দেখার পর তিনি বাম হাতে নিজের চোখ দুটো একটু কচলান, তারপর তিনি আবারও লুকিং গ্লাসের দিকে তাকান। তাকানোর পর তিনি আবারও দেখেন ঠিক একইভাবে ওই কালো ছায়াটা তার দুহাত সামনের দিকে বাড়িয়ে গাড়ির সমান গতিতে সে সামনের দিকে আসতেছে। তো এই জিনিসটা দেখে আরিফ ভাই ভয়ে গাড়ির গতি এতটাই বাড়িয়ে দেন এবং মানে বেপরোয়াভাবে তিনি ড্রাইভ করছিলেন। তো পাশে থাকা ব্যক্তিটি বলছিলেন, বারবার সাবধান করছিলেন যে না আপনি আরো আস্তে চালান আস্তে চালান। তো আরিফ ভাই কিন্তু ওনাকে বলেছিলেন যে আমি কিন্তু এরকম এরকম দেখছি। তো পাশে থাকা ওই লোকটি বলছিলেন যে থাক আপনি ওইদিকে নজর দিন না, আপনি ড্রাইভিং এর দিকে মনোযোগ দিন। তো এই জিনিসটা দেখে তো তিনি বেপরভাবে গাড়ি চালাচ্ছেন। তো তখন লোকটি বলে যে আস্তে চালান, তো তিনিও গাড়ির গতি কমিয়ে দেন। তো অনেকটা পথ যাওয়ার পর তিনি এর মধ্যখানের যে সময়টুকু এই সময়টুকুতে না তিনি মিররের দিকে তাকাননি, সাহস মানে তাকানোর সাহস পাননি তিনি। তো পরবর্তীতে যখন ওই লোকের কথায় তিনি গাড়ির গতি কিছুটা কমিয়ে দেন তখন তিনি পুনরায় ওই মিররের দিকে তাকান, লুকিং গ্লাসের দিকে। তো তাকানোর পর যে দেখেন যে না স্বাভাবিকভাবেই চলছে, পেছনে কিছু নেই। তো এই জিনিসটা তিনি কিছুক্ষণ আগেই দেখেছিলেন, এখন সেগুলো নাই এবং গন্ধটাও কিরকম যেন মানে কমে যেতে লাগলো, গাড়ির ভেতরে যে পচা গন্ধটা ছিল সেটা অনেকটা কমে গিয়েছে লাগছিল এবং মিনিট পাঁচেকের মধ্যেই তারা সদর হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালের ভেতরে ঢোকার পর সেখানের যে কর্মরত ব্যক্তিরা ছিল তারা নির্দেশ দেন যে অ্যাম্বুলেন্সটিকে নিয়ে সরাসরি লাশঘরের সামনে নিয়ে যায়, সেখানে লাশটাকে নামানো হবে, তারপর লাশঘরে ঢুকিয়ে সেখানে ময়নাতদন্ত করা হবে। তো তাদের কথা মতো আরিফ ভাই ওই অ্যাম্বুলেন্সটিকে নিয়ে তিনি লাশঘরের দিকে যান। মানে লাশঘরের অবস্থানটা ছিল 250 শয্যা বিশিষ্ট একটা সদর হাসপাতাল। সে হাসপাতালের পেছন দিকে একটা রাস্তা চলে গিয়েছে, একটু সামনে হয়তো 10-20 সেকেন্ড গাড়ি চালালে একটু সামনেই পুকুরের পাশে একটা লাশঘর। তো সেখানে তিনি আস্তে আস্তে সেই গাড়িটিকে নিয়ে যান। নিয়ে গিয়ে দেখেন যে অন্ধকার, এখনো লাশঘরে কেউ আসেনি। তো ওনার পাশে যে ব্যক্তিটা ছিল সে বসে আছে পাশেই, এবং উনি, এছাড়া আশেপাশের কেউ নেই। তো তিনি অপেক্ষা করছিলেন যে তারা তো আমাকে পাঠিয়েছে এখানে লাশ নিয়ে আসার জন্য। তো তারপর তিনি বসে থাকেন। এভাবে 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, তারপরেও কেউ আসে না। তো কেউ যেহেতু আসছে না, তো তিনি করলেন কি, পাশে থাকা লোকটিকে বললেন যে আপনি কি আমার সাথে আসবেন না, বসে থাকবেন? তো ওই ব্যক্তিটি বলছে যে লাশকে তো একা রেখে যাওয়া ঠিক হবে না, আমি থাকি গাড়িতে, আপনি গিয়ে দেখেন, খোঁজ নেন যে ওনারা এখনো আসছে না কেন, লাশঘরের যে ডোমরা থাকে না তারা এখনো কেন আসছে না, আপনি কি খোঁজ নেন, আরিফ ভাইকে ওই ব্যক্তিটি বলে। তো বলার পর আরিফ ভাই গাড়ি থেকে নামেন, নেমে তিনি সোজা হাসপাতালে চলে আসেন। হাসপাতালের ইমার্জেন্সি ডোরে দেখেন যে ইমার্জেন্সি ডোর খোলা রয়েছে। সেখানে আসার পর তিনি দুজন নার্সকে দেখতে পান। সেই নার্সদেরকে জিজ্ঞেস করেন যে ডোম কোথায় আছে আর একটু খোঁজ নিতে। তারপর সেই নার্সরা ডোমের খোঁজ নেয়। খোঁজ নিয়ে জানায় যে ডোম নাকি আজকে খুব অসুস্থ, সে আসতে পারবে না। তো হাসপাতালের বড় কর্মকর্তা যে ডাক্তার আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি জানান যে ওই হাসপাতালের যে কর্মকর্তা বড় ডাক্তার, তিনি জানান যে ওই লাশটিকে গাড়ি থেকে নামিয়ে একটি স্ট্রেচারে রেখে সেই স্ট্রেচারটিকে যেন লাশঘরের ভিতরে তারা রেখে লাশঘরটাকে তালা দিয়ে চলে আসে। আরিফ ভাইকে যখন এই কথাটা বলা হয় তো আরিফ ভাই ভীষণ মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলেন যে ওনার দ্বারা কিভাবে সম্ভব হবে এই অন্ধকারাচ্ছন্ন যে পরিবেশ ওই লাশঘরের আশেপাশে, এবং ওই লাশটাকে আবারও গাড়ি থেকে নামিয়ে লাশঘরের ভিতরে রাখতে হবে। তো এই বিষয়টাকে তিনি ভয় পাচ্ছিলেন এবং উনি আতঙ্কিত হয়ে যাচ্ছিলেন বারবার। তো ডাক্তার যেহেতু আদেশ দিয়েছেন আশেপাশে আর কেউ ব্যক্তি নেই, তো ওনাকে এই কাজটা করতে হবে। তো নার্সের কাছ থেকে ওই ডোম ঘরের চাবিটা নিয়ে নেন। তারপর তিনি সোজা হাঁটা ধরেন ওই অ্যাম্বুলেন্সের দিকে। সেখানে গিয়ে তিনি দেখেন যে ওই ব্যক্তি আগের মতোই বসে আছে সামনের সিটে। তারপর ওনাকে বলেন যে আপনি একটু নামেন, নামার পর আমরা লাশটাকে একটু লাশঘরের ভিতরে রাখব। তিনি আরিফ ভাই তখন ওনার যে মোবাইলের ফ্ল্যাশলাইট ছিল সেই ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে তিনি ডুমঘরের যে বারের বারান্দার যে লাইট আছে না, ওই লাইটটার সুইচ তিনি খুঁজছিলেন। তো বারবার খোঁজার পর চারদিকে এদিক ওদিক তিনি খুঁজে পান একটা লাইটের সুইচ, ওই লাইটটা তিনি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেওয়ার পর লাশঘরের সামনের বারান্দার অংশটা আর একটু উঠোনের অংশটা কিছুটা আলোকিত হয়। তো তারপর তিনি অ্যাম্বুলেন্সটাকে ব্যাক গিয়ারে দিয়ে, মানে অ্যাম্বুলেন্সের পেছনের অংশটা তিনি লাশঘরের মুখোমুখি করে রাখেন। তারপর তিনি ওই লোকটির সহায়তায় ওই লাশের কফিনটাকে আস্তে ধীরে নামিয়ে রাখেন ওই মর্গের বারান্দায়। তারপর তিনি ওনার যে চাবি ছিল সে চাবিটা দিয়ে মর্গের দরজাটা খুলতে চান। তো মর্গের দরজাটা যখন তিনি খুলতে যাবেন তখন ওই সাথে থাকা যে ব্যক্তিটি উনি বলছিলেন, ভাই আমার একটু ভয় ভয় করছে, আমি মনে হচ্ছে আমি এখানে আর থাকতে পারবো না, আমার খুব ভয় করছে। তো তখন আরিফ ভাই বলেন যে ভাই আপনি কি বলছেন, আপনার ভয় করতেছে, এরকম কথা বলো তো আমি এখানে থাকতেই পারবো না, আমি চলে যাব। তো আরিফ ভাই মানে খুবই ভয় পাচ্ছেন এই বিষয়টা। তো তখন তিনি আর সাহস করতে পারেননি ডুমঘরের দরজাটা খুলতে। তো তখন তিনি বলেন যে সামনের গেটে তো দুইজন দারোয়ান দাঁড়িয়েছিল, এক কাজ করি তাদেরকে নিয়ে আসি। তো তিনি বলেন যে আপনি কি এখানে থাকবেন না আমার সাথে যাবেন? তো ওই লোকটি বলে যে না ভাই আমার এখন সাহসে কুলাচ্ছে না, আমি এখানে একা থাকতে পারবো না, আমি আপনার সাথে যাই, লাস্টে এখানে থাকুক, ওই দুজন ব্যক্তিকে নিয়ে আসি, তারপর আমরা কাজটা করি। আরিফ ভাই ওই লোকটিকে সাথে নিয়ে হাসপাতালের দিকে যান। গিয়ে তিনি তাদের হাসপাতালের যে গেট ছিল ওই গেটের কাছে দুজন দারোয়ানকে তিনি বলেন যে আপনি একটু সাহায্য করেন, আমরা লাশটাকে লাশঘরের ভিতরে রাখব। তারপর ওই দুজন দারোয়ানকে নিয়ে তিনি লাশঘরের দিকে হাঁটা শুরু করেন এবং কয়েক সেকেন্ডের দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে তারা ওই লাশঘরের সামনে পৌঁছে যায়। এবং লাশঘরে পৌঁছানোর পর তারা যেটা দেখতে পান, কফিন আগের মতোই বারান্দায় রাখা আছে কিন্তু কফিনের ঢাকনাটা সম্পূর্ণরূপে খোলা। মানে একটু দূর থেকেই তারা জিনিসটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল সবাই, আরিফ ভাই সহ ওই ব্যক্তি সহ এবং সাথে যে দুইজন দারোয়ানকে তারা নিয়ে এসেছিলেন ওই দারোয়ান দুইজনও এই জিনিসটা দেখতে পান। তখন সবাই আতঙ্কিত হয়ে যায় এবং কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু দারোয়ান দুইজন বলছিল যে আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, আপনারা আসেন আমার সাথে। তো সেখানে যাওয়ার পর যেটা দেখা যায় সেটা হচ্ছে কফিনের ভেতরে কোনো লাশ নেই। এর পাশাপাশি তারা আরেকটা জিনিস খেয়াল করে যে মর্গের দরজাটা যেটা খুলতে যাচ্ছিলেন আরিফ ভাই, সেই দরজাটা আপনা আপনি খোলা। এই জিনিসটা দেখে দারোয়ান দুজন ছাড়া আরিফ ভাই এবং ওই ব্যক্তি দুজনেই অনেক ভয় পেয়ে যায় এবং তারা আসলে কি করবে বুঝতে পারছিল না। দারোয়ান দুজন বলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা সামনে যান। তো তখন দারোয়ানের হাতে থাকা টর্চ লাইট দিয়ে ওই দুজন দারোয়ানি প্রথমে লাশঘরের ভেতরে ঢুকে, ঢোকার পর রুমের লাইট তারা জ্বালায়। তো রুমের লাইট যখন তারা জ্বালায় তখন যেটা দেখা যায়, আরিফ ভাই কফিনের ভেতরে যে লাশটাকে বন্দি করেছিলেন এবং যে লাশটা কিছুক্ষণ আগেই তিনি এখানে কফিন বন্দি অবস্থায় রেখে গিয়েছিলেন এবং এসে দেখেন যে কফিনের ভেতরে লাশটি নেই, সেই লাশটি এখন ওই ডোম ঘরের ভেতরে একটা পাকা করা পাটাতন আছে যেটার উপর রেখে লাশটাকে কাটাচিরি করা হয়, ওই জায়গাটার উপর লাশটা সুন্দরভাবে শুয়ে রাখা আছে। এই জিনিসটা আরিফ ভাই সরাসরি দেখতে পান এবং দেখে তিনি ওই দুইজন দারোয়ানকে বলেন যে ভাই আমি এগুলো কি দেখতেছি, আমি লাশটাকে কফিন বন্দি অবস্থায় বারান্দায় রেখে আপনাদেরকে আনতে গেলাম, এখন এই অল্প সময়ের ভিতরে অন্য কোনো ডুম তো এখানে নেই, কাজে তারা আসে নাই, তাহলে কে এই কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ কয়েক মিনিট সময় হবে, এক থেকে দুই মিনিট, এই সময়ের ভিতরে কে ওই কফিনটা খুলে কফিনের ভিতরে লাশটাকেই মর্গের ভিতরে রেখে চলে গেছে। এবং দারোয়ানরা কলকে তখন আশপাশটা ভালো করে লাইট দিয়ে খোঁজার চেষ্টা করছেন যে কেউ আছে কিনা বা কেউ এসে ওটাকে রেখে গিয়েছে কিনা। দারোয়ানদের মধ্যে থেকে একজন দারোয়ান তখন তাদের যে ডুমঘরের প্রধান ডুম ছিল সেই ডুমকে তখন তিনি কল দেন, কল দিয়ে বলছিলেন যে ভাই আপনি কি আজকে ডিউটিতে আসছেন। তখন ওই ডুম বলে যে না ভাই আমি তো আজকে অসুস্থ, আমি আসতে পারিনি, আমি বাসায় আছি। তো এই কথা শোনার পর দারোয়ান বলেন যে আচ্ছা ঠিক আছে, এই কথা বলে তিনি কলটা রেখে দেন। রেখে দিয়ে তিনি আরিফ ভাইকে এতটুকুই বলেন যে যা হয়েছে চোখের সামনে দেখেছেন, এই বিষয় নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, আপনি যেটা করতে চেয়েছিলেন সেটা অটোমেটিক হয়ে গিয়েছে, অতএব আমরা এখান থেকে চলে যাই, সেটি আমাদের জন্য ভালো হবে। তারপর পুনরায় তারা ডোম ঘরের দরজাটা বন্ধ করে দেয় এবং লাইট বন্ধ করে তারা কফিনটিকে ওই লাশঘরের একটা পাশে ফেলে রেখে তারপর আরিফ ভাই গাড়িটিকে নিয়ে সদর হাসপাতালের সামনে চলে আসেন। এরপর আরিফ ভাই ওনার প্রাপ্য গাড়ি ভাড়া বুঝে নিয়ে তিনি বাসায় চলে যান। তো বাসায় চলে যাওয়ার পর ওনার মামাকে, ওনার যে মামা ছিল সেই মামাকে তিনি কল করে সব কিছু জানান এই ব্যাপারটা। তো জানানোর পর মামা বলেন যে ঠিক আছে, এসব বিষয় নিয়ে ভাবার কিছু নেই, এসব বিষয় ভুলে যাও। ওই দিন রাত থেকে না আরিফ ভাইয়ের প্রচণ্ড জ্বর শুরু হয় এবং টানা সাত দিন যাবতেই জ্বর চলতে থাকে। বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, ব্লাড টেস্ট করা হয়, ইউরিন টেস্ট করা হয়, কোনো ধরনের ইনফেকশন, কোনো ধরনের সমস্যা পাওয়া যায় না ওনার ব্লাডে। এমনকি হাই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ওনার জ্বর কোনোভাবেই কমছিল না। তো পরবর্তীতে নাকি ওনাদের মসজিদের যে ইমাম সাহেব ছিলেন ওনার সাথে পরামর্শ করে ওনাকে কিছু জমজম কূপের পড়া পানি খাওয়ানো হয় এবং কয়েকটা তাবিজ নাকি ওনাকে বেঁধে দেওয়া হয় ওনার শরীরে। তো এরপর ধীরে ধীরে ওনার শরীর স্বাভাবিক হয়ে যায়। এরপর তিনি বেশ কয়েক মাস ড্রাইভিং বন্ধ রাখেন। পরবর্তীতে আরিফ ভাইয়ের ওনার মামার সাথে সাক্ষাৎ হলে ওনার মামাও জানান যে উনি ওনার লাইফে অনেক ধরনের এরকম ঘটনা, ছোটখাটো ঘটনার সম্মুখীন হয়েছেন। এরকম ঘটনার সম্মুখীন হয়ে তিনিও অসুস্থ হয়েছিলেন, আবার তিনি গাড়ি চালান, আবারও তিনি এসব দেখেন। তো মাঝে মাঝে নাকি উনি স্বপ্নেও অনেক কিছু ভয়ানক কিছু দেখেন, যে বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লাশ, পচে গলে যাওয়া লাশ, এরকম জিনিস তিনি স্বপ্নে দেখেন, ওনার মামা আরিফ ভাইয়ের মামা শেয়ার করছিলেন। তো আরিফ ভাইকে তিনি উপদেশ দেন যে অ্যাম্বুলেন্স ড্রাইভিং করলে এসব কিছু ঘটবেই, এটা স্বাভাবিক, এগুলো মনের ভিতর নিয়ে থাকা যাবে না, কারণ মনের ভিতর যদি এগুলো বারবার আনি তাহলে কিন্তু আমাদের ড্রাইভিং করতে সমস্যা হবে, অথবা আমাদের অ্যাম্বুলেন্স চালানোর মতো সাহস থাকবে না। তো এই কথাটা তিনি ভালোভাবে আরিফ ভাইকে, মানে ওনার ভাগ্না আরিফ ভাইকে ভালোভাবে এটা বুঝিয়ে দেন। এরপর বেশ কয়েক মাস আরিফ ভাই ওনার নিজের বাড়িতে সম্পূর্ণ কাজহীনভাবে থাকেন এবং রেস্ট নেন। তো এই কয়েক মাস, ওই কয়েক মাসের যে খরচ, ওনার ফ্যামিলির খরচ, সেটা ওনার মামাই ওনাকে চালিয়ে দেন, এবং ওনার যে নতুন অ্যাম্বুলেন্সটা ছিল সেটাকে বাড়িতে রেখে দেন। তো পরবর্তীতে সুস্থ হওয়ার পর থেকে, একদম কয়েক মাস পর থেকে, তিনি আবারও অ্যাম্বুলেন্স ড্রাইভিং করা শুরু করেন। উনি অনেক বছর যাবত অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, পূর্বে বেসরকারি কোম্পানির প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স তিনি চালিয়েছেন, পরবর্তীতে নিজে একটা অ্যাম্বুলেন্স কিনেছেন। তো এই যে ড্রাইভিং লাইসেন্সের যে সময়কাল, এই সময়কালে তিনি এখন যে ঘটনাটা তিনি ওনার সাথে ঘটেছে, এরকম ঘটনার সম্মুখীন তিনি আর কখনো হননি। সাধারণ যেই সমস্যাগুলো থাকে, গাড়ি ভার ভার হওয়া, আবার লাশ পচে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়া, তো এরকম স্বাভাবিক জিনিস অন্যান্য কাজ, অন্যান্য ক্ষেত্রে তিনি পেয়েছেন। ওই যে বেসরকারি হাসপাতালে যখন তিনি গাড়ি চালাতেন তখনও তিনি পেয়েছেন, কিন্তু সরাসরি এরকম ওনার গাড়ির পেছনে লুকিং গ্লাসে তিনি দেখেছেন কালো ছায়ার মতো অবয়ব দুই হাত বাড়িয়ে ওনার গাড়িকে ধরার চেষ্টা করছে, দৌড়ে দৌড়ে আসছে, তো এরকম জিনিস না তিনি আর কখনো ফেস করেননি। তারপর এরকম হঠাৎ করে লাশ কফিন থেকে গায়েব হয়ে যাওয়া, নিজে নিজে লাশ মর্গের ভেতর চলে যাওয়া, তো এরকম ঘটনা তিনি আর আগে কখনো ফেস করেননি। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন এবং ওনার যে নিজস্ব অ্যাম্বুলেন্স আছে সেটি দিয়েই তিনি আয় রোজগার করে ওনার সংসার চালাচ্ছেন। চলে যাচ্ছে আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। গ্রামের পাঞ্চেগানা মসজিদ থেকে আসরের সালাত আদায় করে ফরিদ হুজুর একটি খালের পাশ দিয়ে হাঁটছিলেন। খুব সুন্দর বাতাস, চারপাশে বাতাস বইছে এবং মৃদু মৃদু রোদ তিনি অনুভব করছিলেন। তো খালের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে তিনি মনে মনে চিন্তা করছিলেন যে ওনার ওস্তাদের সাথে থেকে উনি অনেক কিছুই শিখেছেন, দুনিয়াটা কত রহস্যময় এবং আধ্যাত্মিক জগৎ কতটা ভয়ানক, উনি মনে মনে সেটা চিন্তা করছেন আর হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি কখন যে ওনার যে গন্তব্য ছিল সেই গন্তব্য পার হয়ে অনেকটা দূরে চলে গিয়েছেন সেটা তিনি ভাবতেও পারছেন না, এবং হঠাৎ যখন ওনার হুঁশ ফিরে আসে তখন তিনি খেয়াল করেন যে আমি তো উস্তাদের বাড়িতে মানে যেতে চেয়েছিলাম, তো আমি এখন কোথায় এসে পড়েছি। তো তিনি খেয়াল করে দেখেন সুন্দর একটা বাগানের মতো এবং অনেক সুন্দর ফুল ফুটে আসে সেই বাগানে। তো সেখানে যখন তিনি পৌঁছে যান তখন তিনি ফুলের ঘ্রাণ ওনার নাকে আসছিল এবং উনি অনুভব করতে পারছিলেন খুব মিষ্টি একটা কড়া আতরের গন্ধ হঠাৎ করে চারপাশ ছেয়ে গেছে। তিনি যখন ওই বাগানটির দিকে তাকিয়ে আছেন তখন কয়েক মুহূর্তের জন্য তিনি হয়তো কাউকে দেখতে পেয়েছেন। তো তিনি যেটা দেখতে পেয়েছেন সেটা দেখে তিনি ওখান থেকে ঘুরে চলে আসেন এবং পুনরায় তিনি উস্তাদের বাড়িতে চলে আসেন। উস্তাদের বাড়িতে আসার পর তিনি দেখেন যে উস্তাদের বাড়িতে কয়েকজন লোক বসে আছে, একজন মহিলা এবং দুজন পুরুষ। পুরুষদের মধ্যে একজন ছিল বৃদ্ধ লোক আর একজন ছিল যুবক বয়সের একটা লোক। তারা উস্তাদের অপেক্ষাগারে বসে আছে। ফরিদ হুজুর প্রথম গিয়ে ওনাদেরকে সালাম দেন সালামকে জিজ্ঞেস করেন যে আপনারা কারা, কোথা থেকে এসেছেন। সবাই তাদের নাম শেয়ার করেন। নাম শেয়ার করার পর তারা বলেন যে তারা তাদের বাড়ি এমন জায়গায় তারা হুজুরের কাছে একটা সমস্যা নিয়ে এসেছেন। তো সমস্যার একটু খুঁটিনাটি জানতে চাইলে তারা জানায় যে তাদের যে ছেলে, কম বয়সী যে ছেলেটা, ওনার নাম হাসান মিয়া। তো হাসান মিয়া বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ, শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন এবং শরীরের অবস্থা খুবই খারাপ। তো ওনার বৃদ্ধ লোকটি যে ছিল, উনি ছিল হাসান মিয়ার বাবা, এবং মহিলাটি যে ছিল সেটি ছিল হাসান মিয়ার মা। বাবা মা দুজনেই তার ছেলে হাসান মিয়াকে নিয়ে উস্তাদের কাছে এসেছেন। এবং এটাও জানা যায় যে হাসান মিয়ার যে স্ত্রী, সে নাকি তার স্বামীর অসুস্থতার কারণে রাগ করে সে বাপের বাড়ি চলে গিয়েছে, এবং সে নাকি বলে যে সে আর কোনোদিন তার স্বামীর ভাত খাবে না। তো এরকমটা বলে সে চলে গিয়েছে, কারণ তার স্বামী মাসে বেশিরভাগ সময় অসুস্থ থাকে এবং কাজকর্ম করতে পারে না। আর যেহেতু তাদের অভাবের সংসার, কাজকর্ম করতে না পারার কারণে তাদের সংসার তো তেমন একটা ভালোভাবে চলতে পারত না। তো এই কথাগুলো শোনার পর ফরিদ হুজুর তার উস্তাদের রুমে প্রবেশ করেন। রুমে প্রবেশ করে তিনি সালাম দেন। রুমটা ছিল অনেকটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। দিনের বেলা হলেও রুমটা অন্ধকারই ছিল। তো তখন তিনি সালাম দেন। সালাম দেওয়ার পর সালামের জবাব আসে। তো তখন উস্তাদ বলেন যে ফরিদ, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। তো এই উস্তাদের এই নির্দেশনা শুনে ফরিদ হুজুর বাইরে চলে আসেন এবং সে অপেক্ষাগারে ওই রুকিদের সাথে তিনি বসে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণের মধ্যে উস্তাদ ওনার রুম থেকে বেরিয়ে আসেন। উস্তাদ এসে ওনার যে টেবিল ছিল সেখানে বসে পড়েন। বসার পর তিনি বুঝে যান যে রুগীকে, কারণ দেখাই যাচ্ছিল হাসান মিয়া খুবই অসুস্থ, তো হাসান মিয়াকে উস্তাদ ডাক দেন। ডাক দেওয়ার পর হাসান মিয়ার সাথে কিন্তু তার মা বাবাও উঠে আসতে চাইছিল, কিন্তু উস্তাদ তখন হাত দিয়ে ইশারা করে বলে দেন যে আপনার আসার দরকার নেই, হাসান মিয়াকে একে আসতে দেন। তো হাসান মিয়া যেহেতু অসুস্থ, সে তো কারো সাহায্য ছাড়া চলতে পারে না, এই কথা বলছিল তার মা বাবা। উস্তাদ বলছিলেন যে দেখেন, ইনশাল্লাহ আল্লাহ সহায়তায় সে পারবে। তো হুজুর যখন ডাক দেন হাসান মিয়াকে, হাসান মিয়া কিন্তু ঠিকই উস্তাদের কথা মতো সেখান থেকে উঠে সুন্দরভাবে হেঁটে উস্তাদের সামনের টেবিলের যে চেয়ার ছিল সেখানে বসে পড়ে। তো এই জিনিসটা দেখে হাসান মিয়ার যে বাবা মা, তারা কিছুটা মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে তাদের ছেলে হাসান মিয়া যে বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ এবং সে কারো সাহায্য ছাড়া একটুও সামনের দিকে এগোতে পারে না, সে কিভাবে আজকে সে উস্তাদের কথা অনুযায়ী একাই একটু হেঁটে সামনে চলে গিয়েছে। তো ওই বিষয়টা দেখে তারা একটু অবাক হয়ে যাচ্ছিল আর কি। তো উস্তাদ তখন হাসান মিয়াকে ওর নিজের নাম, ঠিকানা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করছিলেন, নিজের সম্পর্কে ব্যক্তিগত কিছু প্রশ্ন করছিলেন। তো সেগুলোর প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পর হাসান মিয়া মানে এরকম একটা ভাব করছিলেন যে ওনার খুবই দুর্বল লাগতেছে ওনার শরীর। তো উস্তাদ বুঝে যান যে ওর ভিতরে যে সমস্যাটা সেটা হয়তো আবারও শুরু হয়েছে নতুন করে। উস্তাদ তখন বলেন যে ওনার যে হাসান মিয়ার যে মা বাবা ছিল তাদেরকে বলেন যে আপনারা ওকে নিয়ে যান। তো হাসান মিয়ার মা বাবা দুজনেই একটু দূর থেকে উঠে এসে হাসান মিয়াকে নিয়ে আবারও একটু দূরে গিয়ে বসে। বসার পর উস্তাদ তখন ফরিদ হুজুরকে ডাক দেন। ফরিদ হুজুর তখন উস্তাদের কাছে গিয়ে বসেন, ওনার পাশের যে চেয়ার ছিল উস্তাদের পাশে সেখানে বসে পড়েন। উস্তাদ তখন ফরিদ হুজুরকে বলেন, ওই হাসান মিয়ার দিকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে দেখো, এই যে রুগীটা দেখছো, সেটা এই রুগীটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত। তার খুব নিকটস্থ আত্মীয় তাকে কালো জাদু করেছে এবং খুব খারাপ জিনের মাধ্যমে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এমন একটা জিনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে জিনটা মানুষের খাবার খেতে পছন্দ করে, অর্থাৎ মানুষ খাবার খাওয়ার পর ওর পেটে গেলে যেরকম চাবানো অবস্থায় নরম নরম খাবার থাকে না, অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবে কোনো খাবার খেলে চিবিয়ে খেয়ে গিলে ফেললে পেটের ভেতরে গিয়ে যেই অবস্থাতে খাবারটা সর্বপ্রথম পাওয়া যায় ওই রকম খাবার নাকি সে খেতে খুবই পছন্দ করে, এবং মিষ্টি জাতীয় খাবারও সে অনেক পছন্দ করে ওই জিনটা। তো ওই জিনের মাধ্যমেই নাকি হাসান মিয়াকে কালো জাদু করা হয়েছে। এবং উস্তাদ ফরিদ হুজুরকে এটাও বলে দেন যে হাসান মিয়াকে যেন ইচ্ছাকৃতভাবে বমি করিয়ে দেখা হয় যে তার পেটের ভেতরে কোনো কবজ বা তাবিজ আছে কিনা। উস্তাদের কথা অনুযায়ী ফরিদ হুজুর বলেন যে ঠিক আছে হুজুর, আমি দেখছি বিষয়টা। উস্তাদের কথা অনুযায়ী ফরিদ হুজুর তখন হাসান মিয়াকে সাথে করে নিয়ে বাইরে চলে আসেন। বাইরে উঠোনে আসার পর একজন ব্যক্তি আছে যে উস্তাদের বিভিন্ন কাজে সাহায্য করে, ওই তাকে ডাক দেন। ডাক দেওয়ার পর তাকে বলেন যে হাসান মিয়াকে নিয়ে যেন টিনের ঘরের ভিতরে যাওয়া হয়। মানে টিনের একটা দোচালা ছাউনি ছিল, মানে চারপাশে কোনো বেড়া ছিল না, শুধু দোচালা টিনের ছাউনি ছিল, সেখানে মাটি ছিল ফ্লোরে, এখানে বসে তাদের বিভিন্ন ধরনের চেক আপ করা হয়। তো পরবর্তীতে যখন ফরিদ হুজুর হাসান মিয়াকে নিয়ে সেখানে যান, যাওয়ার পর ওই যে ব্যক্তিটা ছিল সাহায্যকারী সে একটা ছোট পাতিলের মতো, মাটির পাতিল, ছোট লাল মাটির পাতিল থাকে না ওইরকম লাল একটা মাটির পাতিল নিয়ে আসে সামনে, এবং হাতে হলুদের গুঁড়ার মতো কিছু একটা ছিল, সেটা সে ওই পাতিলের মধ্যে হাফ পাতিল পানি দিয়ে সেটার সাথে সে ভালো করে মিক্স করে, মিক্স করার পর ছোট একটা প্লাস্টিকের গ্লাস আনে, এনে সে হাসান মিয়াকে বলে যে সে যেন, হাসান মিয়া যেন ওই মাটির পাতিল থেকে কয়েক গ্লাস পানি সে পান করে। তারপর ওই লোকের কথা অনুযায়ী হাসান মিয়া ওই মাটির যে পাতিলটা ছিল সে পাতিল থেকে কয়েক গ্লাস পানি সে পান করে, পান করার মানে একটু পরেই তার যেন বমির ভাব হতে শুরু করে, তারপর সে হড়হড়িয়ে অনেকক্ষণ বমি করে, এবং বমি যখন করে ওই পাতিলের ভেতরই বমি করতে বলা হয়। তো বমি করার পর বমি যখন শেষ হয় তখন ওই লোকটা পাতিলটা নিয়ে বাইরে আসে, বাইরে আসার পর একটা জায়গায় সে পাতিলের পানিটা ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পর দেখা যায় ছোট ছোট তিনটা কবজ সেখান থেকে বেরিয়ে এসেছে। এর মানে দাঁড়ালো যে হাসান মিয়ার পেটের ভেতর থেকেই এই তিনটা কবজ বেরিয়ে এসেছে। মানে কবজগুলো দেখতে এরকম ছিল, জামের বিচি যেরকম থাকে না এরকমই দেখতে, তবে কালো, এবং ওই জিনিসগুলোর উপর কালো রঙের সুতা পেছানো ছিল। পরবর্তীতে ওই কবচ তিনটা একটা কাগজে তুলে নেয় ওই লোকটি, কাগজে তুলে সেটা ভালো করে মুড়িয়ে তার হাতে নিয়ে নেয়। তারপর ফরিদ হুজুরকে নির্দেশ দেন যে ঠিক আছে আপনি এবার হাসান মিয়াকে নিয়ে চলে যান। তো ফরিদ হুজুর হাসান মিয়াকে নিয়ে পুনরায় উস্তাদের আস্তানে আসেন। আসার পর উস্তাদ বলেন, উস্তাদ জিজ্ঞাসা করছিলেন ফরিদ হুজুরকে যে কি পাওয়া গেল। ফরিদ হুজুর তখন বলেন যে উস্তাদ, হাসান মিয়ার পেটের ভেতর থেকে তিনটা কবজ পাওয়া গিয়েছে। উস্তাদ তখন বেশ কিছুক্ষণ ওনার খাতার মধ্যে কি যেন লেখালেখি করছিলেন, এবং সেটা ছিল লাল কালির কলম দিয়ে। লাল কালির কলম দিয়ে কিছুক্ষণ লেখালেখি করেন, এরপর তিনি ফরিদ হুজুরকে ডাক দেন যে তুমি পাশে এসে বসো। ফরিদ হুজুর তখন কাছে যান, যাওয়ার পর একটা শিশি থেকে তেল বের করতে বলেন উস্তাদ। তেল বের করার পর সেই তেলটা একটা ছোট বোতলে ঢালা হয়। এরপর তিনি হাসান মিয়ার মা বাবাকে উদ্দেশ্য করে বলেন যে আপনার ছেলেকে খুবই মারাত্মকভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং এই ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদের নিকটস্থ আত্মীয়ের কেউ, কিন্তু আমি নামটা এখন সরাসরি বলছি না, কারণ বললে হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে, তবে আপনাদের এই সমস্যাটার দ্রুত সমাধান দরকার। উস্তাদ তখন ওই যে লাল কালি দিয়ে তিনি লেখালেখি করেন একটা কাগজে, তো সেই লেখালেখিটা ছিল এরকম, ফরিদ হুজুর যেটা দেখে বুঝতে পারছিলেন যে সেটা ছিল আরবি হরফে বিভিন্ন নাম্বার লেখা। সেই নাম্বার লেখা কাগজগুলো তিনি চার টুকরো করেন, চার টুকরো করে তিনি একটা সুতায় সেই কাগজগুলো বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর তিনি নির্দেশ দেন যে হাসান মিয়ার মা বাবাকে বলেন যে আপনারা এই কাগজের টুকরোগুলো আপনাদের ঘরের চার কোণে চারটা বেঁধে দিবেন, আর যে তেল পরাটা তিনি দিয়েছেন সেই তেল পরাটা যেন নিয়ম করে প্রতিদিন তিন বেলা খাওয়ার পরে বুকের মধ্যে যেন মালিশ করে দেয়া হয়। এই কথা বলে তিনি বলেন যে আপাতত আপনারা এইগুলো নিয়ে চলে যান, আমি বাকি বিষয়টা দেখছি। তো এই কথা বলার পর হাসান মিয়ার মা বাবা ওই জিনিসগুলো নিয়ে হাসান মিয়াকে সাথে নিয়ে তারা চলে যায়। তারা চলে যাবার পর ফরিদ হুজুরের উস্তাদকে জিজ্ঞেস করছিলেন কৌতূহলবশত যে উস্তাদ আপনি এখানে বসে থেকে কিভাবে বুঝতে পারছিলেন যে হাসান মিয়াকে কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং আপনি পূর্বে থেকে কিভাবে আন্দাজ করতে পেরেছিলেন যে তার পেটের ভেতরে কিছু আছে। উস্তাদ তখন বলেন এগুলো সবই আল্লাহর দান আর অভিজ্ঞতা। উস্তাদ তখন স্মরণ করেন সেই দিনগুলো, যে দিনগুলোতে ওনার বাবা ওনাকে সাথে রেখে বিভিন্ন কাজ শেখাত। উস্তাদ তখন বলেন ফরিদ হুজুরকে যে আমিও তোমার মতোই অবাক হতাম যখন দেখতাম আমার বাবা আধ্যাত্মিকভাবে বিভিন্ন জিনিস না দেখি বলে দিত, এবং না দেখি সে পড়তে পারত বিভিন্ন মানুষের মনের কথা সে পড়তে পারত। ফরিদ হুজুর তখন আরেকটা বিষয় উস্তাদের সাথে শেয়ার করেন যে উস্তাদ আমি আপনার এখানে আসার পূর্বে নিজের মনে কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, আর একটা বাগান আমি দেখতে পেলাম খুব সুন্দর, এবং সেই বাগানে আমি কাউকে যেন দেখতে পেলাম কয়েক মুহূর্তের জন্য। উস্তাদ তখন বলেন এই বিষয়টা আমি জানি। উস্তাদ বলছিলেন যে তুমি যাকে দেখেছ সে আমার সাথেই থাকে, সে আমার বাবার সাথে থাকত। আমার বাবার মৃত্যুর পর আল্লাহ যখন আমাকে সেই দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন আমি সেই হিসেবে সেই সময় থেকেই ওই ওকে আমি সব সময় দেখতাম। সে খুব ভালো জিন, সে আমাকে বিভিন্নভাবে অনেক কাজে সাহায্য করে, এবং আল্লাহর উসিলায় সে নাকি উস্তাদকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেছে। উস্তাদ এটাও বলে দেন যে ফরিদ হুজুরকে যে খুব শীঘ্রই সে তোমার সাথেও দেখা করবে এবং তোমাকেও ভালো ভালো ইনস্ট্রাকশন দিবে এবং তোমাকে বুঝিয়ে দেবে কিভাবে কি কাজ করতে হয়। পরবর্তীতে কথোপকথন শেষ করে ফরিদ হুজুর সেদিনের মতো উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসেন। প্রতিদিনই ফরিদ হুজুর উস্তাদের কাছে যান, কিন্তু হাসান মিয়ার কেসের ব্যাপারে উস্তাদ কিছুই বলেন না এবং কোনো কিছু করার নির্দেশও দেন না ফরিদ হুজুরকে। এভাবে প্রায় সপ্তাহখানেক কেটে যায়। ফরিদ হুজুর উস্তাদকে জিজ্ঞেস করেন যে উস্তাদ হাসান মিয়া এসেছিল, এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, ওনার ব্যাপারে আপনি কি করলেন? উস্তাদ বলেন যে তুমি এই জিনিসটা বুঝতে পেরেছ, আজকেই আমি এই ব্যাপারটি নিয়ে কথা বলতাম, উস্তাদ বলছিলেন। তারপর বলেন যে আজকে আমি তাদের বাড়িতে যাব এবং একটা হ্যাস্তন্যস্ত করে আসব। উস্তাদ তখন ফরিদ হুজুরকে বলেন যে গতকাল নাকি তিনি হাসান মিয়ার বাড়িতে কিছু জিন চালান দিয়েছিলেন, এবং সেখানে জিন চালান দেওয়ার পর উস্তাদের কাছে সেই জিনগুলো খবর নিয়ে আসেছে। তাদের বাড়িতে শুধু একটা মাত্র জিন না, তাদের বাড়িতে বর্তমানে প্রায় ১৩টা জিন দখল নিয়ে আছে, এবং তারা বিভিন্নভাবে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের উপরও ক্ষতি করার চেষ্টা করছে। এই কথা শোনার পর ফরিদ হুজুর উস্তাদকে জিজ্ঞেস করেন যে উস্তাদ ১৩টা খারাপ জিন সেখানে সেই বাড়িতে আছে, তাদের সাথে আমরা কিভাবে পেরে উঠব বা আপনি কিভাবে কি করবেন? উস্তাদ তখন একটা মুচকি হাসি দিয়ে বলেন যে তুমি দেখো আল্লাহ সাহায্য করলে কিন্তু কোনো কিছুই অসম্ভব না, তুমি আমার সাথে থাকো, আমি যেভাবে বলবো সেভাবে ইনস্ট্রাকশন মতো তুমি কাজ করবে, আর সব সময় মুখে আল্লাহর নাম নিয়ে জিকির করবে, তাতেই দেখবে সকল মুশকিল আহসান হয়ে যাবে। সেদিন বিকেল বেলাতেই হাসান মিয়া বাড়িতে উস্তাদ এবং ফরিদ হুজুর যান। সেখানে যাওয়ার পর দেখতে পান যে হাসান মিয়ার শারীরিক অবস্থা পূর্বের তুলনায় কিছুটা ভালো হয়েছে। হাসান মিয়া উস্তাদকে দেখেই সালাম দেন এবং উনার সালাম দেখে বোঝা যাচ্ছিল যে উনি কিছুটা সুস্থ এবং পূর্বের তুলনায় অনেকটাই সুস্থ হয়েছেন ফরিদুজ্জো সেটা লক্ষ্য করে। হাসান মিয়ার যে মা বাবা ছিল তারাও দৌড়ে আসে উস্তাদের কাছে। উস্তাদের কাছে এসে তারা উস্তাদকে সালাম দেয়। সালাম দিয়ে বলেন যে উস্তাদ আপনার তেল পড়া এবং আপনার যে কাগজগুলো দিয়েছেন সেগুলো অনেকটা কাজে দিয়েছে, আমার ছেলের কিছুটা সুস্থতা হয়েছে, সুস্থ হয়েছে আমার ছেলে। তো তখন উস্তাদ বলেন যে আপনাদের সমস্যা কিন্তু এখনো কাটেনি, আমি দেখতে পাচ্ছি আপনাদের সামনে অনেক খারাপ কিছু হতে পারে, কিন্তু আমি যেহেতু এসেছি আল্লাহর রহমতে আর কিছু সমস্যা হবে না। তো এই কথা বলে উস্তাদ ফরিদুজ্জোকে বলেন যে তুমি একটা কাজ করতে হবে তোমাকে। উস্তাদ তখন ফরিদুজ্জোকে বলেন যে আমি একটা 2 লিটারের বোতল দিচ্ছি, সেই 2 লিটারই বোতলে তাদের বাড়ির যে পেছনের পুকুর আছে সেই পুকুর থেকে 1 বোতল পানি নিয়ে আসতে হবে। ফরিদ হুজুর তখন হুজুরের কথা অনুযায়ী তার ওনার উস্তাদের কথা মতো সেই পুকুর থেকে পানি নিয়ে আসেন। এরপর সেই পুকুরের পানিতে উস্তাদ কিছু পরে কয়েকটা ফু দেন। ফু দেওয়ার পর ফরিদ হুজুরকে নির্দেশ দেন সেই পানিগুলো যেন ওনাদের ঘরের চারপাশে ভালোভাবে ছিটিয়ে দেওয়া হয়। তো ফরিদ হুজুর ওনার উস্তাদের কথা মতো সেই বোতলের পানিগুলো চারপাশে ভালোভাবে ছিটিয়ে দেন। এরপর উস্তাদ বলেন যে হাসানকে আমার সামনে নিয়ে আসো। তো উস্তাদ প্রথমে ঢুকে যে ঘরে ঢুকেছিলেন সেখানে কিন্তু হাসান বসেছিল সেই খাটের উপর। পরবর্তীতে উস্তাদকে অন্য রুমে নিয়ে যাওয়া হয় এবং সেই রুমে উস্তাদ বসে আছেন এবং ফরিদ হুজুরকে বলেন যে তুমি নিয়ে আসো হাসানকে এবং সাথে যাতে আর কেউ না আসে এটাও তিনি বলে দেন উস্তাদ। তো ফরিদ হুজুর তখন অন্য রুম থেকে হাসান মিয়াকে নিয়ে উস্তাদের সামনে আসে এবং উস্তাদের সামনে এনে তাকে হাঁটু গেড়ে বসানো হয়। হাঁটু গেড়ে বসানো অর্থাৎ পা হাঁটু মাটিতে দিয়ে যেরকম মানে হাফ হয়ে দাঁড়ায় না সেরকম অবস্থায় বসানো হয় তাকে। তারপর উস্তাদ ওনাকে বিভিন্নভাবে প্রশ্ন করা শুরু করেন। তো প্রথমে জিজ্ঞেস করছিলেন যে এই 1 সপ্তাহ যাবত ওনার সাথে কিছু ঘটেছে কিনা। তো উস্তাদ যখন এরকম প্রশ্ন বারবার করছিলেন তখন ফরিদ হুজুর একটা জিনিস খেয়াল করছিলেন যে হাসান মিয়া প্রতিটা প্রশ্নের উত্তরই কেমন যেন অদ্ভুতভাবে দিচ্ছে। অর্থাৎ হাসান মিয়াকে যে প্রশ্ন করা হচ্ছে সে সেম প্রশ্নের উত্তর না দিয়ে সে অন্য প্রশ্নের উত্তর দিচ্ছে। অর্থাৎ উস্তাদ একটা প্রশ্ন করলে সে একটা অন্য প্রশ্নের উত্তর দিচ্ছে, সে যে প্রশ্নের উত্তরটা দিচ্ছে সেই প্রশ্নটাই পরবর্তীতে আবার ওনার উস্তাদ করছেন। তো এরকম ভাবে উল্টাপাল্টা ভাবে হাসান মিয়া উত্তর দিচ্ছিল। তখন উস্তাদ বলেন যে সমস্যা বেশ গুরুতর এবং ওই জিনগুলো তাকে এখনো বশ করে রেখেছে এবং তার উপর প্রভাব বিস্তার করছে। উস্তাদ তখন ফরিদ হুজুরকে নির্দেশ দেন যে 4টা মোমবাতি যেন ওনার থলে থেকে বের করে জ্বালিয়ে দেন। 4টা মোমবাতি জ্বালানোর পর সেই 4টা মোমবাতি একটা বক্স আকারে রাখা হয়েছিল, অর্থাৎ 4 কোণায় 4টা মোমবাতি আর মাঝখানে হাসান মিয়াকে বসানো হয়। তাদের বাড়িতে যে 13টা জিন ছিল তাদের প্রত্যেককেই মানে ডাকা হয় যে তারা যেন তাদের মধ্যে থেকে কেউ একজন যেন হাসান মিয়ার উপরে ভর করে। তো উস্তাদ বারবার ডাকছিলেন তাদেরকে বিভিন্ন পদ্ধতিতে। ফরিদ হুজুর তখন পাশে থেকে বসে বসে এগুলো দেখছিলেন কিন্তু তিনি তো আর এইসব বিষয়ে এত অভিজ্ঞ নন এবং জানেনও না কিভাবে কোন প্রক্রিয়ায় জিনকে ডাকা হয়। তো তিনি বসে বসে দেখছিলেন আর শেখার চেষ্টা করছিলেন। তো তখন বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন উপায়ে হাতে তালি দিয়ে নাম ধরে ডাক দিয়ে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে উস্তাদ তখন 13টা জিনের মধ্যে যে কোনো একজন জিনকে হাসান মিয়ার উপরে ভর করতে আদেশ করেন বা ডাক দেন, কিন্তু তাদের মধ্য থেকে কেউ হাসান মিয়ার উপরে বশ করতে অর্থাৎ হাসান মিয়ার উপর ভর করতে রাজি হচ্ছিল না। পরবর্তীতে নাকি অনেক জোরাজোরির পর 1টা জিন হাসান মিয়ার উপর ভর করে। হাসান মিয়ার উপর ভর করার পরপরই উস্তাদ তখন সাথে সাথে ওকে বন্দি করে ফেলে, মানে এমনভাবে বন্দি করে যে উনি এমনভাবেই প্রসেসটা করে রেখেছিলেন যে হাসান মিয়ার উপরেই যখন একটা জিন ভর করবে তখন যেন সে আর ছুটে চলে যেতে না পারে তার ইচ্ছা মতো সেই ব্যবস্থাটা তিনি করে রেখেছিলেন। এই প্রক্রিয়া করার পর একটা জিন যখন হাসান মির উপর ভর করে তো সে তখন আর ছুটে যেতে পারছিল না। উস্তাদ তখন বারবার ওকে ভয় দেখাচ্ছিল যে তোকে মেরে ফেলবো বা তোকে আমি এইভাবে এইভাবে শাস্তি দেবো, তুই কেন হাসান মিয়াকে কষ্ট দিচ্ছিস বা তোকে যে পাঠিয়েছে সে কোন প্রক্রিয়া তোকে পাঠিয়েছে বা কেন পাঠিয়েছে সেই সম্পর্কে বলার জন্য উস্তাদ সেই জিনটাকে মানে বারবার জিজ্ঞাসা করছিলেন। ওই জিনটা তখন উস্তাদকে বলে যে তার বড় কাকা অর্থাৎ হাসান মিয়ার বড় কাকা কোন এক তান্ত্রিকের মাধ্যমে তাকে এবং তার আরো ১২ জন সহকর্মীকে অর্থাৎ মোট ১৩টা জিনকে হাসান মিয়ার বাড়িতে লাগিয়ে দেয় এবং যেন বিভিন্নভাবে ক্ষতি করার জন্য বলে দিয়ে দেয় তাদেরকে। এবং তাদের মেইন টার্গেট ছিল হাসান মিয়াকে তিলে তিলে পুরোপুরি শেষ করে দেয়া, এবং সেই টার্গেটই তারা সবাই এখানে এসেছে এবং তাদের টার্গেট পূর্ণ হওয়ার পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে না, এটা বারবার বুঝিয়ে দিচ্ছিল ওই জিনটা উস্তাদকে। উস্তাদ তখন ওই জিনটাকে বারবার জেরা করছিলেন যে ওই তান্ত্রিক যে ছিল ওই তান্ত্রিকের ঠিকানাটা বারবার তিনি জানতে চাচ্ছিলেন। তো জিনটা কিন্তু বারবার না করছিল মানে অস্বীকার করছিল যে না সে জানে না ওই তান্ত্রিকের ঠিকানা, তার সাথে নাকি অন্য জায়গায় দেখা হয় কিন্তু তার যে নিজস্ব ঠিকানা সেটা নাকি সে জানে না, মানে মিথ্যা বলতে চাইছিল জিনটা। তো তখন বারবার জিজ্ঞাসাবাদের পরে উস্তাদ কিভাবে যেন তার মুখ থেকে সত্য কথাটা বের করে ফেলেন এবং সেই তান্ত্রিকের যে ঠিকানাটা সেটা তিনি বের করে ফেলেন। এভাবে বেশ কিছু তথ্য জানার পর উস্তাদ তখন ওই জিনটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর হাসান মিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়, তারপর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। উস্তাদ তখন হাসান মিয়ার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বলে দেন যে আশা করি কয়েকদিনের ভেতরে আপনাদের সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, এবং আরও কিছু আমল করার পদ্ধতি তিনি শিখিয়ে দিয়ে যান তাদেরকে। পরবর্তীতে উস্তাদ ফরিদ হুজুরকে নিয়ে তিনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর উস্তাদ তখন ওনার রুমে প্রবেশ করে ওনার পরিচিত কিছু জিনদের স্মরণ করেন। স্মরণ করার পর তারা আসে, আসার পর উস্তাদ নাকি তাদেরকে নির্দেশ দেন যে ওই যে তান্ত্রিক ছিল সে তান্ত্রিকের ঠিকানা অনুযায়ী গিয়ে তান্ত্রিককে যেন হুমকি দিয়ে আসে এবং জানিয়ে দেয় যে এরকম কাজ যদি সে দ্বিতীয়বার আর করে তাহলে যেন মানে সে তার নিজের লাইফ যেন রক্ষা করতে না পারবে না। তো এই কথা উস্তাদ সেই জিনদেরকে বলে দেন যে তোমরা গিয়ে কথা তাকে বলো বা এইভাবে এইভাবে তাকে করো। তো উস্তাদের কথা অনুযায়ী সেই জিনগুলো সে তান্ত্রিকের কাছে যায়। যাওয়ার পর সে তান্ত্রিককে নাকি তারা খুব ভালোভাবেই ভয় পাইয়ে দেয় এবং সে তান্ত্রিককে সে কবিরাজ বা তান্ত্রিক যে ছিল ওই তান্ত্রিককে তারা বলে দেয় যে উস্তাদ নাকি না করে দিয়েছেন। তো পরবর্তীতে নাকি ওই তান্ত্রিক তার যে ১৩টা জিন চালন করেছিল ওই হাসান মিয়ার বাড়িতে সেই ১৩টা জিনকে তিনি পুনরায় ফিরিয়ে নিয়ে আসেন। তো এর পরবর্তীতে ফিরিয়ে নিয়ে আসার পর তার কোনো সমস্যা থাকে না হাসান মিয়ার বাড়িতে। বেশ কিছুদিনের মধ্যেই হাসান মিয়া পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। তো এর কিছুদিন পরেই হাসান মিয়ার মা বাবা বেশ কয়েক কার্টুন মিষ্টি নিয়ে হাজির হয় উস্তাদের বাড়িতে। ফরিদ হুজুর কিন্তু তখনও হুজুর উস্তাদের সাথে ছিলেন। তো তিনি দেখছিলেন যে হাসান মিয়া নিজে সহ খুব ভালোভাবে তার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে গিয়েছে, সে তার আব্বা আম্মার সাথে বেশ কয়েক কার্টুন মিষ্টি নিয়ে উস্তাদের বাড়িতে আসছে। ফরিদ হুজুর তখন উস্তাদের কাছ থেকে জানতে চান যে জেনারা তো মিষ্টি খেতে পছন্দ করে, তো তারা কিভাবে মিষ্টি খায় সেই জিনিসটা কি দেখা যাবে কিনা। উস্তাদ বলেন যে সবকিছু দেখা যায় না, সবকিছু দেখলে সমস্যা হতে পারে। তো উস্তাদ বলেন যে কয়েক কার্টুন মিষ্টি ফরিদ হুজুরের হাতে দিয়ে বলেন যে এগুলো তুমি বাহিরের যে তেঁতুল গাছ আছে ওই তেঁতুল গাছের নিচে রেখে চলে আসো। তো এই কথা বলার পর হুজুরের উস্তাদের বাড়ির পাশে তো তেঁতুল গাছ ছিল বড় একটা পুরনো, সেই তেঁতুল গাছের পাশে ফরিদ হুজুর কয়েক কার্টুন মিষ্টি রেখে চলে আসেন। তারপর উস্তাদ ফরিদ হুজুরের হাতেও আরো এক কার্টুন মিষ্টি দিয়ে বলেন যে এটা তুমি বাসায় নিয়ে যাও, তুমি তোমার মা বাবাকে এগুলো দিও, তোমরা এগুলো মিলেমিশে খেয়ে নিও। তোস্তাদের কথা মতো সে কাজগুলো সম্পন্ন করে ফরিদ হুজুর সেদিনের মতো সে মিষ্টির কার্টুনটি নিয়ে বাড়িতে চলে আসেন। সেদিন এশার নামাজের পরেই ফরিদ হুজুর জায়নামাজে বসে তসবি পাঠ করছিলেন। তখন উনার রুম তো ছিল একটা আলাদা রুম, টিনের ঘর হলেও তার মা বাবা থাকতেন এক রুমে, তিনি থাকতেন তাদের আসলে ফরিদ হুজুরের যে বাড়িটা ছিল সে বাড়িটা ছিল তিনটা রুমে বিভক্ত। এক কোনার রুমে থাকত ওনার মা বাবা, মাঝখানের রুমটা ছিল ফাঁকা এবং অপর কর্নারের যে রুমটা ছিল সেখানে থাকতেন তিনি। তো তিনি এশার নামাজ আদায় করে জায়নামাজে বসে তসবি পাঠ করছিলেন। এমত অবস্থায় ওনার কেমন যেন মনে হচ্ছিল যে ওনার রুমে কেউ প্রবেশ করেছে এবং পুরো রুমটা সুগন্ধিতে ভরে উঠেছে, মানে একটা মিষ্টি কড়া আতরের ঘ্রাণ। যে আতরের ঘ্রাণটা তিনি পেয়েছিলেন ওই যে তিনি মনের বলে হাঁটতে হাঁটতে একটা বাগানের দিকে গিয়েছিলেন নদী খালের পার ধরে, ওই বাগানে তিনি যে মিষ্টি একটা কড়া আতরের ফুলের সুবাসের মতো ঘ্রাণ পেয়েছিলেন সেই ঘ্রাণটা তিনি তখন পুনরায় পাচ্ছিলেন। তো তখন তিনি পেছন ঘুরে যখন তাকান দেখতে পান খুবই সুন্দর জুব্বা, মাথায় পাগড়ি এবং খুব সুন্দর লম্বা দাড়ি, একদম বুক পর্যন্ত নেমে এসেছে একটা লম্বা লম্বা দাড়ি, একজন উজ্জ্বল ত্বকের একজন লোক ওনার ঠিক পেছন বরাবর দাঁড়িয়ে আছে। যখন ফরিদ হুজুর পেছনের দিকে ঘুরে তাকান ওই সুন্দর লোকটা তখন ফরিদ হুজুরকে দেখে সালাম দেয়। ফরিদ হুজুরও তখন সালামের জবাব দেন। জবাব দেওয়ার পর সেই লোকটা তখন পরিচয় দেয় এবং পরিচয় দেয় পাশাপাশি পরিচয় দিয়েছে সে উস্তাদের খুব ভালো একজন বন্ধু। তো এই কথা বলার পর ফরিদ হুজুর ওনার যে মিষ্টির কার্টুনটা উস্তাদের বাড়ি থেকে এনেছিলেন সেই মিষ্টির কার্টুনটা তাড়াতাড়ি করে নিয়ে আসেন ওই লোকটার সামনে। তারপর তিনি বলেন যে এগুলো আপনার জন্য, আপনি খেয়ে নেবেন। তো এই কথা বলার পর ওনার সাথে ফরিদ হুজুরের বেশ অনেকক্ষণ কথাবার্তা হয়। তারপর পুনরায় সেই সুন্দর সুদর্শন লোকটি আবারও জানালা ভেদ করে চলে যায়। পরের দিন ফরিদ হুজুর দৌড়ে ওনার উস্তাদের কাছে যান এবং গিয়ে তিনি বলেন যে উস্তাদ, আপনি তো বলেছিলেন যে আপনার সেই পরিচিত বন্ধুর সাথে আমারও দেখা হবে খুব শীঘ্রই, কিন্তু সেই শীঘ্রইটা যে এত তাড়াতাড়ি ঘটবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। তো উস্তাদ ওনাকে পরামর্শ দিয়ে দেন যে এখন থেকে বিভিন্ন ধরনের কাজে উনি তোমাকে সাহায্য করবে, তুমি ওনার নাম ধরে তিনবার যখন উচ্চারণ করবে, তিনবার উচ্চারণ করার পরপরই যদি তিনি ফ্রি থাকেন, ব্যস্ত না থাকেন, তাহলে তোমার ডাকে তিনি সাড়া দেবেন এবং তোমার কাজে তিনি সাহায্য করার চেষ্টা করবেন। ফরিদ হুজুর উস্তাদের কাছ থেকে আরও কিছু আমল তিনি শিখে নেন, শিখে তিনি সেদিনের মতো বাসায় চলে আসেন। এই ঘটনাটি ছিল তখনকার সময় যখন ফরিদ হুজুর আলেমে ভর্তি হয়েছেন। তো তখনকার লেখাপড়ার সময় ছিল এই ঘটনাটি, তো তখন তো তিনি যুবক বয়সীটি ছিলেন, ওনার উস্তাদও ছিল তখনকার সময়। তো ওনার উস্তাদের যে বন্ধু তখনকার সময়ে ওনার সাথে প্রথম পরিচয় হয়েছিল, সেই পরিচয়টা প্রথম হয়েছিল ওনার সাথে। তো এরপর থেকে ওনার উস্তাদ ইন্তেকাল করার পর থেকেও এখনও পর্যন্ত সেই উস্তাদের বন্ধু, যে উস্তাদের বাবার সাথেও ছিল, উস্তাদের সাথেও ছিল এবং পরবর্তীতে ফরিদ হুজুরের সাথে পরিচয়ের পর এখনও পর্যন্ত ফরিদ হুজুরের সাথেই তিনি থাকেন এবং বিভিন্নভাবে বিভিন্ন কাজে ওনাকে সাহায্য সহযোগিতা করে যান। ফরিদ হুজুর বলেন উস্তাদের এই বন্ধু ওনার ঠিক উস্তাদের মতোই বিভিন্ন কাজে সঠিক পরামর্শ দিয়ে এবং বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে হাতে কলমে দেখিয়ে ওনাকে ভালোবেসে আগলে রাখেন এবং ওনার উস্তাদের মতোই সব কিছুতে ওনাকে কেয়ার করেন এবং সাহায্য সহযোগিতা করেন।
আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি। আমার ভৌতিকতার আজকের এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, যেখানে আছেন আমাদের এপিসোড শুনছেন। তো সবসময় যেটা করি যে ছোট কিছু ঘটনা শেয়ার করি, ভয়ঙ্কর ভয়ের ঘটনা, এবং সেই ঘটনাটাই সেই ঘটনাগুলোই আজকে সংগ্রহ করেছি। এবং আমাদের মেইলে বেশ কিছু ঘটনা ছিল, ছোট ঘটনা এবং বেশ ডিফারেন্ট ঘটনা, সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো শুরুতে যার ঘটনা শেয়ার করছি, তিনি আমাদেরকে পাঠিয়েছেন বেশ কিছুদিন আগে একটি ঘটনা, নাবিলা নিপা আপু। তো ওনার এই ঘটনাটা বেসিক্যালি ঘটে ওনার এক কাজিনের সাথে, সেই কাজিনের নাম হচ্ছে শুভ্র। সরাসরি ওনার ঘটনা যেভাবে তিনি উপস্থাপন করেছেন সেটা আমি তুলে ধরছি। আমার বড় চাচার ছেলে শুভ্র ভাইয়া, আমার চাচা একজন হাজি ছিলেন, মানে হাজি মানুষ বলা যায় যাকে। চাচাদের বাড়িটি সবাই হাজিবাড়ি নামে চিনত। আমার চাচা অনেক ধার্মিক একজন মানুষ ছিলেন। তা আমার কাজিন শুভ্র ভাইয়ার এক হিন্দু পুরোহিতের মেয়েকে পছন্দ এবং তাকে ভালোবেসে বিয়ে করে। মেয়েটির সাথে রিলেশন থাকা অবস্থায় যখন তারা পালিয়ে বিয়ে করে, তারপর মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। তাই কিছু না ভেবে আমার কাজিন সেই হিন্দু মেয়েটিকে পরে সিদ্ধান্ত নিয়ে বাসায় তুলবে, এরকম কিছু একটা ফ্যামিলিকে বলবে আর কি। তো যাই হোক, তিনি যেহেতু আগেই পালিয়ে বিয়ে করেছেন, বাসায় কাউকে জানেননি তিনি, কিন্তু একটা সময় গিয়ে যেটা বললাম যে উনি তখন বলতে বাধ্য হয় বাসায় সবাইকে যে তিনি বিয়ে করেছেন মেয়েটিকে এবং মেয়েটি এরকম প্রেগনেন্ট। তো বাসার সবাই বিষয়টা মানতে নারাজ এবং তারা কোনো কিছুই এভাবে মেনে নিতে চাচ্ছিল না। আর যেহেতু আমার চাচা ছিলেন অনেক ধার্মিক একজন মানুষ, তাই সে এই বিষয়ে এটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না, তিনি স্ট্রোক করেন। একটা পর্যায়ে আমাদের গ্রামে পিচা চালিশ বসে আর সেই মেয়েকে মুসলিম হতে বলে। যেহেতু আমার চাচাদের সবাই গ্রামের সবাই অনেক সম্মান করত, তাই চাচা চাচি দুজনে খুব কষ্ট পেয়েছে। এবং তিনি তাদের একটাই কথা যে তাদের একমাত্র এরকম এক ছেলে যে কাজটা করলো, এটা তারা আসলে মেনে নিতে পারছিল না। তারপর আমার কাজিনের বিয়েটা অনেক বিচার সালিশের পর বাড়ির সবাই মেনে নেয়। তারপর কিছুদিন পর স্বাভাবিক হয়ে যায়, আমার ভাবি প্রেগনেন্ট হয়, বাড়ির সবাই সবকিছু নর্মাল হয়ে মেনে নেয়। কিন্তু হঠাৎ একদিন আমার কাজিন শুভ্র ভাই অফিসে বসে কাজ করছিল কম্পিউটারে, হঠাৎ স্ক্রিনে তাকাতেই তার মাথা ঘোরানো শুরু হয় এবং কিছুক্ষণ পরই তার বমি এবং প্রচন্ড বমি হতে হতে রক্ত বমি শুরু হয়ে যায়। সেদিন ভাইয়া আর কাজ করতে না পেরে অফিস থেকে বাসায় চলে আসে, তারপর আবার এরকম রক্ত বমি শুরু হয়। কিছুক্ষণ পর ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ভাইয়াকে দেখে কিছু টেস্ট করতে দেয়, তারপর ভাইয়া বাসায় চলে আসে। ভাইয়াকে ফ্রেশ হওয়ার পর ডিনার করতে দেওয়া হয়। তো ভাইয়া তখন ভাবির দিকে তাকিয়ে বলে, আমি কিছু খাবো না। ভাবি কারণ জানতে যায়, তখন ভাইয়া কর্কশ গলায় বলে উঠে যে তোর পেটের বাচ্চাটাকে কাঁচা দাবায় খাবো। তারপর আমার ভাবিকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করে। চিল্লাচিল্লি শুনে আমার চাচি চলে আসে এবং তারপর আমার ভাইয়া না খেয়ে তার রুমে চলে যায়। কিছুদিন পর তার রক্ত বমির টেস্ট রিপোর্ট চলে আসে, কিন্তু অবাক করা বিষয় এই যে রিপোর্ট কিছুই এখানে ধরা পড়ে না, এখন সবকিছু নর্মাল ছিল তার। এদিকে ভাই আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে, কিছু খেতে পারে না, পানি খেলে বমি করে দেয়, চোখের নিচ পুরো কালো কুচকুচে হয়ে যায়। আমার ভাইকে দেখলে মনে হতো রক্তশূন্যতার রোগী। ভাইয়ার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, তারপর ভাইকে হাসপাতালে এরকম ভর্তি করানো হয়। ডাক্তার ভাইয়ার টেস্টের রিপোর্ট দেখে কোনো রোগী ধরতে পারে না, কিছুদিনের মধ্যেই ভাইকে রিলিজ দিয়ে দেওয়া হয় এবং বাসায় নিয়ে আসা হয়। বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় আমার এই ভাইকে নিয়ে। এরপর আমার চাচা তিনি সবকিছু যখন দেখছে এরকম ঘটে চলছে, তখন চাচা মসজিদের ইমামের হুজুরকে ভাইয়ার কথা এরকম সবকিছু খুলে বলে। তো উনি এরকম একটা কোনো একটা নামাজের বাক্স, মাগরিব নামাজের বাক্স মতো হবে, তখন ঠিক হয় যে চাচার বাসা যাবে এবং তিনি আসেন। তারপর আমার ভাইয়ার ঘরে ঢুকতেই হুজুর মানে ওনার মুখে মনে হচ্ছে তিনি মুখ ভর্তি বমি তার এসে পড়ে এবং তিনি বেসিনে চলে যান। এরপর হুজুরকে জিজ্ঞাসা করে উনি আমার চাচাকে যা বলে তা হলো যে এই পিশাচ এই বাসায় কি করে হাজি সাহেব, আর আপনি এগুলো বুঝতে পারলেন না? আপনার ধার্মিক মানুষ তো আগে বোঝা উচিত ছিল, ও আপনার ছেলেকে এখানে খেতে আসছে এবং অর্ধেক খেয়ে ফেলছে। হুজুর বলে যে আমার পক্ষে ভাই আসলে সম্ভব হবে না এই সমস্যা দূর করা, আর আমি আমার ওস্তাদের ঠিকানা দিচ্ছি, পারলে আপনারা ওখানে যোগাযোগ করে দেখতে পারেন, তিনি আর বড় হুজুর। তো হুজুরের মুখে এসব কথা শুনে আমার চাচাচাচি আর ভাবি খুব ভেঙে পড়ে। তো হুজুরের কথা মোতাবেক আমার চাচা তার ওই ওস্তাদ হুজুরের সাথে যোগাযোগ করেন। তো তিনি একজন স্বনামধন্য একজন মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন এলাকার। তো মাদ্রাসার নামটি স্কিপ করে নিচ্ছি এবং নিপাপু যেটা বলেছে তিনি সেই মাদ্রাসার নামটি তিনি নিতে চাচ্ছেন না, তার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে হয়তোবা। তারপর ওনার চাচা, মানে নিবাপু যেভাবে বলছিলাম সেটাই বলছি, যে তারপর আমার চাচা আমার কাজিনকে নিয়ে সেই হুজুরের কাছে নিয়ে যায় এবং সব ঘটনা খুলে বলে। সেই হুজুর কিছু সুরা পরে আমার ভাইয়াকে ফুঁ দেয় এবং তখনই আমার ভাইয়া হুজুরকে খুব বাজে ভাষায় এরকম গালাগালি করে। তারপর হুজুর তার আঙ্গুল চেপে ধরে মাথাটা আঙ্গুলের মাথা একটু কেটে দেয়, এরপর রক্ত দিয়ে একটি পাত্রে রাখে। তারপর ভাইয়াকে একটা তাবিজ দেওয়া হয় আর আমার চাচাকে বলা হয় যে একটু ধৈর্য ধরার জন্য। তো হুজুর অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকে, তারপর তিনি নিজে কিছু পড়ছিলেন, দোয়া দরুদ মনসামত ভাবে কিছুটা পড়ছেন। তারপর হুজুর চাচাকে বলছেন যে আপনার ছেলেকে ভারতের এক অঘরিতান্ত্রিকের সাহায্যে কালো জাদু করা হয়েছে, আপনার এই কাজটা করে চলছে আপনার বৌমার বাবা মা, আপনার ছেলেকে তার বউ থেকে আলাদা করার জন্য এই কালো জাদুটি করা হয়, এছাড়াও এতে তার অনেক কিছু বাজেভাবে ব্যবহার করা হয়েছে যেটা কারণে আপনার ছেলে আজকে এই অবস্থা। তো এটাও সেই হুজুর বলেন যে আপনি শুনলে আরো অবাক হবেন যে এই কালো জাদুটি করতে একটা মহিলা তান্ত্রিক ব্যবহার করা হয়েছে। তো অনেকগুলো হিন্দু জাতের জিনদের বলি হিসেবে আপনার মানে মনে কথার কথা যে এরকম হিন্দু কোন জিনদের দ্বারা এই বৌমার যে পেটের বাচ্চাটা আছে সেটা নাকি নষ্ট করতে চাওয়া হচ্ছে, সেই চাচাকে বলা হয়। তো তখন সে হুজুর বলে যে দেখেন এটা অনেক বাজেভাবে তাবিজটা করা হয়েছে, আমি একটা তেল পরা দিচ্ছি এবং গোসল লাগে সারা শরীরে মেখে তারপর আপনি এই তাকে গোসল করতে বলবেন, আর আমি আবার এক সপ্তাহ পর আপনাকে যা হয় তা আপডেট জানাবো। এই বলে হুজুর সেদিন চাচাকে আর কাজিন সুব্রত ভাইকে তখন বিদায় দেন। তারপর আমার কাজিন বাসা আসার পর তাকে ওই তেল পরা মেখে গোসল করানো হয়। গোসলের পর ভাইয়া কিছু নর্মাল হলে ভাইয়া চাচিকে জানায় গোসল করার সময় কালো কালো পানি গড়িয়ে পড়ছিল আর ভাইয়ার শরীরটা আগে থেকে অনেক হালকা লাগছিল। তারপর এক সপ্তাহ আর ভাইয়ার কোনো প্রবলেম হয় নাই। আর আমার ভাবি আর ভাই রাতে ঘুমাচ্ছিল, এরকম কয়েকদিন পর এক সপ্তাহ পরের ঘটনা, এর মধ্যে বাড়ির সবার ঘুম ভেঙে যায় ভাবি চিৎকারে। আমার চাচা চাচি ভাইয়ার রুমে এসে দেখে ভাবি নিজের গলা নিজে চাপ দিয়ে ধরে আছে। এটা দেখে সবাই আমার ভাবিকে ছাড়ানোর চেষ্টা করে। তারপর আমার ভাবির সেন্স যেন ফিরে আসে, সবাই জিজ্ঞাসা করে। আমার যখন আমার ভাবিকে জিজ্ঞাসা করে তখন আমার ভাই বলে সে দেখছিল তাকে ঘুমের মধ্যে একজন কালো জুবা পরিহিত এক লোক তার গলা চাপ দিয়ে ধরে রাখে আর আরেক হাতে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাচ্চাটা বের করার চেষ্টা করছে। এবং এটা দেখে ভাইয়া সেভাবে বেশ ভয় পেয়ে যায়। ঘটনা শুনে আমার ভাইয়া চাচা চাচি সবাই খুব ভয় পায় আর ভাবিকে সুরা পরে পানি খেতে দেয়। এরপর চাচা চাচি ভাবিকে অভয় দিয়ে ওনারা ঘুমাতে চলে যায়। আমার ভাইয়া ও ভাবিকে তিনি তখন মেন্টালি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন এবং তাকে ঘুমাতে বলে। এর পরের দিন সেই হুজুর আবার আসেন যিনি আমার ভাইয়ার ট্রিটমেন্ট করেছিলেন। তিনি এসে বাসার সবাইকে বলেন যে একটা সিঙ্গেল রুম যেটা আছে সেখানে গিয়ে বসতে বলেন এবং হুজুর বলে আমি তখন সেই রুমে আপনাদের সাথে সবার সাথে কথা বলবো, বসবো আমি সেখানে। তারপর হুজুরকে গেস্ট রুমের নিয়ে যাওয়া হয়। এরপর হুজুর অজু করে কিছু রিচুয়াল করে থাকে আর তিনি নিজের মতো করে ঘরে দাগ কাটতে থাকে। হুজুরের সাথে থাকা কিছু জিন হুজুরকে যেই বিষয়গুলি দেখা যায় যে কাপড়ের কিছু অংশ বা চুল বা ওনার কিছু অংশ সুতা পুতুল এরকম যা যা দিয়ে তাবিজ করা হয়েছিল সবকিছু হুজুরের সে জিনগুলো কোথা থেকে জানি অন্ধকার ঘরে সে নিয়ে আসে, কিন্তু তখন দেখছিল না, আলো জ্বালানোর পর তখন দেখা যায়। তারপর সেই জিনরা হুজুরকে সবকিছু খুলে বলে এবং বলে যে আপনি এক কাজ করেন এটা পোড়ায় ফেলতে হবে এবং বলতেছে যে ওনার সেই ভাবিকেও নাকি তাবিজ করা হয়েছে। যখন দেখছে ভাইয়ের দ্বারা কাজ হচ্ছে না ভাবিকেও তাবিজ করা হয়েছিল এবং বলে যে ভাবিকেও ঠিক একইভাবে তেল পরা দিয়ে কয়েকদিন গোসল করানোর জন্য। এরকম প্রায় সপ্তাহখানেক হুজুর তারপর এরকম সপ্তাহখানেক এরকম রিচুয়াল করার পর বা ওনার মতো কাজ করার পর কিছু আমল করতে বলেন করার পর ভাইয়া ভাবি তারপর সম্পূর্ণ সুস্থ হয় এবং তাদের সন্তানটাও সুস্থ থাকে। আল্লাহ রহমত পরবর্তীতে তাদের সন্তানটা সুস্থভাবে জন্ম নেয় এবং নাবিল আক্তার নিবাপু যেটা বলেছেন এই ঘটনার সাক্ষী তিনি নিজে, এটি একটি বাস্তব ঘটনা, এজন্য তিনি আমাদের ভৌতিকতা এটা শেয়ার করেছেন। এবং বন্ধুরা আমরা নাবিল আপুকে অনেক ধন্যবাদ জানাই এই ঘটনাটি পাঠানোর জন্য। তো এখন চলে যাচ্ছি আরেকটি ঘটনায়, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ওনার নাম প্রিয়াঙ্কা, তিনি ঢাকা থেকে ঘটনাটি লিখছেন এবং তার মতো করে আমি আসলে তার ঘটনায় যাচ্ছি। ঘটনাটি 1999 সালের। আমি তখন অনেক ছোট, মাত্র কয়েক মাসের হব। আমরা ঢাকার একটি এলাকায় তিনতলা একটি ভবনে তৃতীয় তলায় থাকতাম। ঘটনার দিন ছিল পূর্ণিমা রাত, রাত তখন 8টা কি 9টা বাজে। সেদিন বাসায় কারেন্ট ছিল না, বাসায় ছিলাম শুধু আমি আর আমার মা। বাবা গ্রামের বাড়ি থেকে শহরে আসার পথে ছিলেন, তো মা আমাকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে রান্না করছিলেন। তো পূর্ণিমা রাতে তখন নাকি চাঁদের আলো খুব মানে তীব্র ছিল, মা নিজেই বলেছিলেন। তা আমার মা রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এসে দেখছিলেন আমি ঠিক আছে কিনা বা ঠিকভাবে ঘুমাচ্ছি কিনা। হঠাৎ মা শুনতে পান আমার ঘর থেকে আস্তে আস্তে কথা বলার মতো একটা আওয়াজ আসছে, যেন কেউ ধীরে ধীরে কথা বলছে। মা ভেবেছিলেন আমি হয়তো ঘুম থেকে জেগে গেছি তাই দেখতে আসেন। এসে দেখেন আমি গভীর ঘুমে আছি আর ঘরে কেউ নাই। মা আবার রান্নাঘরে ফিরে যান, কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ। মা আবার আসেন, আবারও একই চিত্র। তবে এবার মা দেখে নামি বিছানার মাঝখানে না থেকে জানলার পাশে চলে গেছে, অথচ মা নিজেই আমাকে বিছানার মাঝখানে ঘুম পাড়িয়েছিলেন। মা আমাকে আবার মাঝখানে শুয়ে রান্নাঘরে ফিরে যান। এর কিছুক্ষণ পর হঠাৎ মা শুনতে পান বেডরুমের দরজা ধীরে ধীরে বন্ধ হওয়ার আওয়াজ, যেন কেউ খুব আস্তে করে দরজাটা ঠেলছে। তো দরজা বন্ধ হওয়ার সময় একটা কট করে শব্দ হয়। তো মা তৎক্ষণাৎ ছুটে আসেন। এবার এসে যে দৃশ্য দেখেন তা তাকে স্তব্ধ করে দেয়। আমি জানলার ঠিক সামনে বসে আছি হেলান দেওয়া অবস্থায়, অথচ আমার বয়স অনুযায়ী একা বসে থাকা আমার কথা না। আরো ভয়ঙ্কর বিষয় হলো আমার গায়ের চামড়া নাকি একেবারে বয়স্ক মানুষের মতো শুকনো এবং কুচকানো দেখাচ্ছিল। মায়ের মনে হচ্ছিল যেন কেউ জানা দিয়ে হাত বাড়িয়ে আমাকে বসিয়ে রেখেছে। জানলা দিয়ে পূর্ণিমা আলো প্রবলভাবে ঘরে ভেতর ঢুকছিল, ঠিক যেন টর্চ লাইটের মতো। তো বেডরুমের দরজার উপরে একটা বড় সাদা রঙের মাকড়সা ছিল, সেই আলো জানলা দিয়ে সরাসরি গিয়ে সেই মাকড়সার উপর ঘুট পড়ছিল এবং তারপর আলো ঠিক যেন আমার গায়ে এসে পড়ছিল। মায়ের মনে হচ্ছিল যেন জানলা থেকে কিছু একটা সেই মাকড়সার মাধ্যমে আমার মধ্যে স্থানান্তরিত হচ্ছে। মা তখন ভয় পাথর হয়ে যান, তিনি সঙ্গে সঙ্গে আমাকে তুলে নেন আর তখনই আলোটা মিলিয়ে যায় এবং সেই মাকড়সাটা অদৃশ্য হয়ে যায় চোখের সামনে। দরজার উপরে যেখানটা মাকড়সাটা ছিল সেখানটা হালকা কালো হয়ে পোড়ার মতো এরকম পুড়ে গিয়েছিল আর কি। মা পরে জানান আমার গা নাকি তখন আগুনের মতো গরম ছিল আর আমি তখন কোনো সাড়া শব্দ করছিলাম না, সম্পূর্ণ সেন্সেসের মতো ছিলাম। সেই অবস্থায় বাসায় কিন্তু তখন সে আমার টেলিফোনও ছিল না, আর বিদ্যুৎ কবে আসবে সেটাও কখন আসবে সেটাও নিশ্চিত ছিল না। মা তখন সুরা পরে পরে আমার গায়ে ফু দিয়ে থাকেন, পানি ছিটেন এবং আমাকে জাগাতে চেষ্টা করেন। কিছুক্ষণ পর বাবা বাসায় ফিরলে মা সব খুলে বলেন। বাবা প্রথমে বিশ্বাস করতে চাননি, হয়েছিলেন মা হয়তো ভুল দেখছেন, কিন্তু বাসার পাশেই তখন একটা জেল ছিল মানে কারাগার ছিল আর আশেপাশে খুব বেশি ভবন ছিল না, প্রায় খালি এলাকায় বলা যায়। তখন অনেকেই বলতেন সেই জেলের আশেপাশে রাতে অদ্ভুত সবকিছু দেখা যেত, কেউ গোসল করছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, আবার কখনো কখনো আগুনের কোলার মতো কিছু উড়ে বেড়ায়। বাবা সব কথা শুনে একটু ভয় পেয়ে যান। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসে, আলো জ্বালিয়ে দেখে সত্যি দরজার উপরে যেখানে মাকড়সাটা ছিল সে অংশটা পুড়ে গিয়েছে। ঠিক কারেন্ট আসার পরই আমার জ্ঞান ফিরে আসে। পরদিন আমাকে ডাক্তার দেখানো হয় এবং যাবতীয় চিকিৎসা করা তা করানোর পর আমি ধীরে ধীরে নাকি সুস্থ হয়ে উঠি। ধন্যবাদ প্রিয়াঙ্কা আপু আপনার ঘটনাটি পাঠানোর জন্য। তো শ্রোতা বন্ধুরা, এখন চলে যাচ্ছি আরো একটি ঘটনায়, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাব্বির ভাই। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুরে থাকেন। ঘটনাটি ঘটেছিল আমার ঘনিষ্ঠ বন্ধু সুবজের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে। সবুজের মা সিঁড়ি থেকে পড়ে বেশ ভালোভাবে আহত হন, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানায় যে তার পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং মাথায় আঘাত পেয়েছে, ফলে তাকে হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকতে হবে, সেটাও চিকিৎসকরা জানিয়ে দেয়। তো ব্যবসার কারণে দেখা যায় যে সবুজের বাবা সবসময় তিনি হাসপাতালে থাকতে পারেন না, তাই বড় ছেলে হিসেবে সবুজ দায়িত্ব নেয় মায়ের সঙ্গে থাকার। যেটা হয় যে প্রথম দিনটা স্বাভাবিকভাবেই কাটে, মা ঘুমিয়ে গেলে সবুজ এসে কিছুটা বিশ্রাম নেয়, কিন্তু দ্বিতীয় দিন রাতে ঘটে এক অদ্ভুত ভয়ের ঘটনা। রাত তখন অনেকটা গভীর, তো হঠাৎ সুবজের বাথরুমে যেতে হয়, মা তখন ঘুমাচ্ছিলেন, তাই সে নিজে উঠে কোরিডোরে ধরে বাথরুমের দিকে হাঁটতে শুরু করে। বাথরুমটা ছিল ওয়ার্ড থেকে একটু দূরে অন্ধকারের এক কোনায়। তো সেখানে গিয়ে দেখে ভিড়, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, মানে ভিতরে ঢোকাটা কঠিন। তো বিরক্ত হয়ে সবুজ ফিরে আসার জন্য সে মুখ ঘুরিয়ে ফেলে। তো তখনই চোখে পড়ে কোরিডোরের এক কোনায় বেঞ্চে বসে আছেন একটা মহিলা, আয়ার পোশাক পরা, কিন্তু তার চেহারা ঠিকভাবে দেখা যাচ্ছে না, চুলগুলো ঝুলে আছে, তার মানে মুখটা ঢাকা এরকম আর কি, মানে চুলগুলো এমনভাবে সামনের দিকে পড়ে আছে তার মুখটা ঢাকা। তো অন্ধকারে মোবাইলের আলো ফেলে সবুজ জিজ্ঞাসা করে, জানটি এদিকে কি আর অন্য কোনো ওয়াশরুম আছে? এদিকে দেখছি অনেক ভিড়। মহিলা কোনো কথা না বলে শুধু হাত ইশারাতে বিপরীত পাশটা দেখিয়ে দিলেন। সবুজ ভাবল হয়তো ওদিকেও একটি বাথরুম আছে, আলো ছিল না, চারপাশে বেশ অন্ধকার ছিল, কিন্তু সে মোবাইলের আলোতে ভরসা নিয়ে এগিয়ে গেল। গিয়ে দেখে সত্যি সেখানে একটা বাথরুম আর তার ভিতরে আলো জ্বলছে। আশ্চর্যের বিষয় হচ্ছে ভিতরে তিন চারজন মানুষ আছে, কিন্তু সবাই যেন মনে হচ্ছে যে একই ধরনের পোশাক পরা, সাদা পোশাক পরা। কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে, কিন্তু কারো চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছিল না, সবাই মাথা নিচু করা। সবুজ ভাবছিল সে ঘুম থেকে গভীর ঘুম থেকে উঠেছে, সেজন্য কি চোখ ঘোলা ঘোলা লাগছে কিনা। তারপর সে টুকটাক ভালোই দেখছিল, তো সবুজ বিষয়টি এতটা গুরুত্ব দেয়নি, নিজের প্রয়োজন সেরে দ্রুত সে বেরিয়ে আসে এবং ওয়ার্ডে ফিরতে ফিরতে কোরিডোরে আয়াটাকে পায়, মানে আরেক আয়াকে পায়। সে তাকে বলে এই পাশের বাথরুমটাতে লাইটের ব্যবস্থা করলে ভালো হয়, জায়গাটা খুবই অন্ধকার। আয়া তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সবুজ জিজ্ঞেস করে, কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন রাত্রিবেলা? আয়া কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি কোথায় গেছিলেন? সবুজ হাত দিয়ে দেখিয়ে বলে, ওই পাশের বাথরুমে। তখন আয়া থমথমে গলায় বলে, ভাইয়া ওদিকে তো বাথরুম নাই, ওটা তো হাসপাতালের মর্গ, সেখানে মৃতদেহ রাখা হয়। হ্যাঁ, একটা গোসলখানা আছে যেখানে মরদেহ গোসল করানো হয়, কিন্তু ওটা সাধারণ কোনো বাথরুম না। এই কথা শোনা মাত্র সবুজের শরীর দিয়ে মনে হয় ঠান্ডা বাতাস বইতে লাগল। সে কিছু বুঝে ওঠার আগেই মনে হচ্ছে মানে তার মাথা ঘুরাচ্ছে। সে চারপাশে তখন সেখানটা যেন স্পষ্ট হয়ে তাকায়, ঠিক ঠিকই সে লেখা দেখছে, যেখানে কিছুক্ষণ আগে সে গেল সেটাই লেখো পরে মর্গ। পরে সে মাটিতে বসে পড়ে, মনে হচ্ছে তার জ্ঞান সে হারিয়ে ফেলে। তারপর তার যখন জ্ঞান ফিরে আসে, সে দেখে তার মায়ের পাশের বিছানায় শুয়ে আছে, আর আশেপাশে মা এবং কয়েকজন মানুষ উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে আছেন। তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল? সবুজ ধীরে ধীরে সব বলে বলে। এরপর তার মাথায় কাজ করছিল না যে আসলে সে কিভাবে তার কি ঘটল। এরপর থেকে সে আর কখনো হাসপাতালের বাথরুমে যায়নি, প্রতিবার নিচে নেমে পাবলিক টয়লেট এসে যেত। তো তিন চার দিন পর তার মা সুস্থ হয়ে বাসায় ফিরলে সবুজের ভেতরে তখনও ভয়টা ভালোই কাজ করছিল, মনে হচ্ছে যেমন তার নতুন এক আতঙ্ক তার পিছু নেয়। বাসায় আসার পর প্রতিদিন রাতে সে শুনতে পায় তাদের বাথরুম থেকে মনে হচ্ছে কোন একটা মহিলা কান্না করছে এবং একটা আওয়াজ সে পাচ্ছে। সাহস করে দেখতে গেল, ভয়ে সে ঢুকত না ভিতরে, সাহস পেত না। তার এই বিষয়টা সে তার বাবা মাকে বললে তারা বিশ্বাস করে না। তারা বলে যে দেখো, তুমি একটা মনে হয় কিছুর মধ্যে ছিলা, ঘুমের ঘরে ছিলা, হসপিটালেও খারাপ কিছু মনের মধ্যে থেকে ফিল করছো, এখন বাসায় একই অবস্থা, এগুলো কোনো কিছু না, এগুলো বাদ দাও, দোয়া পরে ঘুমায় থাকবা, সমস্যা নাই। তো একদিন রাতে এক বন্ধুর বাসার জন্মদিন থেকে ফেরার সময়, রাত তখন প্রায় দুইটা বাজে, শীতকালে সেই রাস্তাঘাটে একবারে ফাঁকা, হঠাৎ পেছন থেকে কারো হেঁটে আসার শব্দ শুনতে পায় সবুজ। পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসে, সবুজ ভয় পেয়ে হাঁটার গতিটা থামায়। বন্ধুর বাসার কাছাকাছি ছিল দেখে সে ওয়াকিং ডিস্টেন্সে ছিল দেখে সে এরকম সে হেঁটে আসছিল। আর যেহেতু একই এলাকায় যেন রাতে সে একাই আসছিল, তার সাথে কেউ ছিল না। তার বাসার কাছাকাছি পৌঁছাতে হঠাৎ কারেন্ট চলে যায়, সাথে সাথে কর্কশ ভোলা এক নারীর কান্নার আওয়াজ শুনে সে পেছনে ফিরে দেখে রাস্তার পাশে একটা সাদা পোশাক পরা নারী বসে আছে এবং সে কাঁদছে, বেশ জোরে জোরে কাঁদছে সেই রাত দুটার সময়। এই দৃশ্য দেখে সবুজ আর সামলাতে পারে না, দৌড়ে বাসায় ঢুকে পড়ে চিৎকার করে সে সবাইকে একাকার করে ফেলে। বাবা মা এসে দেখে সবুজ মেঝেতে পড়ে আছে, বিছানায় শুয়ে দেওয়ার পর তার সেন্স আসে এবং সে সবকিছু খুলে বলে। পরদিন তার মা সিদ্ধান্ত নেয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনবে। ইমাম সাহেব বাসায় এসে বলেন যে এই বাসায় কিছু সমস্যা আছে, তিনি রাতের বেলায় এক ঘরে বসে কোরআন তেলাওয়াত করবেন। তো কিছুক্ষণ পর সবুজ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। হঠাৎ তার কণ্ঠস্বর বদলে গিয়ে একজন নারী পুরুষের গলায় কণ্ঠে কেউ বলে উঠছে, যে আমাকে ডাকছিস কেন? এটা যখন ইমাম সাহেব কোরআন পড়ছিল তখন আর কি, তখনকার ঘটনা। ইমাম সাহেব প্রশ্ন করলো যে তুই কে, এই ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস? তখন জবাব আসে, আমি একা না, আমরা চারজন আছি। আমরা ওই হাসপাতালে লাশ ঘরে ছিলাম, ওই ছেলে আমাদের জায়গায় এসে আমাদেরকে বিরক্ত করেছে, আমরা তাকে ছেড়ে যাব না। ইমাম সাহেব বুঝে গেলেন, তো ও তো কিছু জানতো না, ভুল হয়ে গিয়েছে ওর, ও তো সেখানে গিয়েছিল মায়ের ট্রিটমেন্টের জন্য। তারা শুধু বলে যে সে আমাদের এখানে গিয়ে আমাদেরকে ওখানে পেশাব করে দিয়েছে, আমরা অপমানিত ফিল করেছি। এরকম বারবার একে বাক্যবেদনা হচ্ছিল। এক পর্যায়ে ইমাম সাহেব হুমকি দেন যে তিনি জিনদের বন্দি করে ফেলবেন। তখন তারা কিছুটা ভয় পেয়েছে এবং তারা বলে তারা সেখান থেকে চলে যাবে, এবং তারা বলছে যে আমরা যে যাচ্ছি, আমরা যাওয়ার আগে আপনার ঘরে যে কোনো একটা গ্লাস জাতীয় কিছু একটা ভেঙে যাবে, সেটার আওয়াজটা আপনার পাবেন। তখন যখন সেই জিনিসগুলো চলে যায় তখন নাকি জানলার একটা গ্লাস ভেঙে যায়। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই যখন জানলাটা ভেঙে যায় তখন ঘরের বাতি চালিয়ে দেওয়া হয় এবং সবুজ বাতি জানার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এবং ইমাম সাহেব তার বাবা মাকে বলে যে সমস্যা নেই, ওরা চলে গিয়েছে, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাদের ছেলে জ্ঞান আসবে। আর ইমাম সাহেব এটা বলে ওকে কখনো এরকম কোথাও গেলে একা আগামী কয়েক মাস এরকম একা ছাড়বেন না, রাতে হোক দিন হোক যখনই হোক ওকে সাথে সাথে রাখবেন। তারপর ইমাম সাহেব তিনি তার আমল করার পর সবুজের জ্ঞান ফিরে আসে এবং সে স্বাভাবিক হয়। তো এরপর সবুজ সুস্থ হয়ে যায়। এটা ছিল তার জীবনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা আজাবের ভাই শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটির জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে যে তিনটি ঘটনা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আমি সামির, আল্লাহ মাশাআল্লাহ আবারও ঘটনায় হাজির হব, আপনার ঘটনা পাঠিয়ে দিবেন। আপনাদের ঘটনার উপর বেস করে কিন্তু আমাদের এপিসোড ঘটনা পাঠানোর ঠিকানা bhautikota@gmail.com। আজ আমি আসছি, আসসালামু আলাইকুম।